আরজে রাসেল ভূতি ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাব আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রথমে ধন্যবাদ জানাই আমার ঘটনা বাস্তবে না স্বপ্ন পড়ার জন্য। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে একইভাবে আপনি প্রতিটা লাইন পড়ছেন। মনে হচ্ছিল ডেজাভু হচ্ছে আমার, রিপিট হচ্ছে সবকিছু, ভয়ঙ্কর একটা ব্যাপার আমার জন্য অবশ্যই। আমি বলেছিলাম আমার নানি বাড়ি, আমার মামাকে নিয়ে কিছু কথা, কিছু ঘটনা আছে লিখব। শুরু করা যাক তাহলে। তার আগে সবাইকে বলি আজকে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি রিজওয়ানা, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন, এই ঘটনাটি রাতে আমার মামা আম্মু চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি। ঘটনার যাওয়ার আগে বাড়িটির একটা ছোট্ট বিবরণ দেই। আমার নানির বাড়ি পুরান ঢাকায় কোন একটা এলাকায়, 100 বছরের পুরনো বাড়ি অথবা জমিদার বাড়ির মতোও বলা যায়। যুদ্ধের আগে আমার আম্মুর দাদা কোনো এক পাকিস্তানির কাছ থেকে বাড়িটি কিনে নিয়েছিলেন। আম্মুর দাদা তখনকার সময়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন রাজনৈতিকভাবে। যাই হোক, বাড়িটি এখন পর্যন্ত অনেক বিশাল আকারে অক্ষত আছে, একেবারে ঢাকাইয়া একটা খানদান বলতে পারেন। একসময় আরো সুন্দর ছিল এই বাড়িটা। এই বাড়ির ইতিহাসের ঘটনা শুনতে শুনতেই আমাদের বড় হওয়া, তবে আম্মুরা জয়েন্ট ফ্যামিলির হওয়ার কারণে বাড়ির কিছু কিছু জায়গায় অল্প কিছু ভাগাভাগির বিষয় চলে আসে। এতে কয়েক জায়গাতে দেয়াল তুলে দেয়া হয়েছে। জমিদার বাড়িগুলোতে যেমন কয়েকটি অলি গলি দিয়ে ঢুকে বাড়িতে ঢোকা লাগে, যেমন চারিদিক দিয়ে বিভিন্ন সিঁড়ি উঠে যায়, সেরকমই বেশ কয়েকটা সিঁড়ি আছে এই বাড়িতে। গলি দিয়ে ঢুকতেই প্রথম সিঁড়িটা দিয়ে উঠে গেলে আমার আম্মুর মেজোচাচার বাড়িতে যাওয়া যায়। এরপরে আরেকটু সামনে গেলে, ডানে গেলে দুপাশে সিঁড়ি আছে, আরেকটু সামনে আরেকটা সোজা বরাবর সিঁড়ি। ডানের সিঁড়ি আমার নানুর বাসায় যায়, অর্থাৎ আমার আম্মুদের বাসায়। আর বামের সিঁড়িটা নতুন করা হয়েছে, সেটা আমার আম্মুর মেজোচাচার মেয়ে মানে আমার খালার বাসায় যায়। সোজা সিঁড়িটা আম্মুর ফুপুর বাসায় যায়। এই যে এতগুলো সিঁড়ি আর বাসা, এই সিঁড়ির এক ধাঁধা রয়েছে। এক একটা ঘটনা কিছু রহস্যময়, কিছু অলৌকিক, কিছু উল্টোপাল্টা, কিছু প্রকাশ্য, আবার কিছু ভয়ঙ্কর। বাড়ির বর্ণনা দিতে গেলে একটা উপন্যাস লেখা যাবে। ঘটনাগুলোর জন্য একটা বিবরণ দেয়া দরকার ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ফ্যামিলি অনেকগুলো, তবে এক গলিতেই সবার বাসা, একসাথে এপাশ ওপাশ করা, মানে এক জানালা থেকে ডাক দিলে অন্য বাসায় শুনতে পাবে এরকম। আমার মামার নাম নাভিদ, আম্মুর মেজোচাচাতো ভাই, ওনার বড় বোন মানে সিঁড়ির বাসাটাতে থাকে তারা। খালামণি যে বাসাটায় আছেন সেখানে আগে মাঠ আর বাগান ছিল, তারপর বাসা বানানো হয়। প্রথমত কেউ সেখানে বাসা নিতে চায়নি, কারণ মাঠের দেয়ালটার পরেই একটা পুকুর ছিল বিশাল, যেটা ভালো ছিল না যতদূর আমি জানি। সেই পুকুরে অনেকেই অনেক কিছু দেখেছে, তাই মুরব্বীদের নিষেধ ছিল এই বাগানের উপর বাসা বানাতে পারবে না কেউ। তবে বাসা করা হয়েছে, খালামণিরা সেই বাসার দোতলায় ওঠে। খালামণির বেডরুম থেকে পুকুরটা আরো স্পষ্ট দেখা যায়। রুমে জানালার পাশে বিরাট আম গাছ, রাতে সাধারণত এই জানালা বন্ধ রাখা হয়। এবার মামার মতো করে ঘটনাটি বলছি। বড় আপি প্রায়ই শ্বশুরবাড়ি যেয়ে থাকত। মাঝে মাঝে বাসা খালি থাকলে আমি একাই এসে ঘুমাতাম এখানে। সেদিন অনেক রাত করে আপুর বাসায় আসছিলাম, 12টা থেকে 1টা বাজে। আপু ছিল শ্বশুর বাড়িতে। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে ভাবলাম আজ সেখানে ঘুমিয়ে যাই। এমনিতেও আপু নেই আজকে, বেডরুমে আর গেলাম না। টিভি ছেড়ে ড্রয়িং রুমে ফ্লোরে বিছানা করে মুভি দেখতে দেখতে ঘুমাবো আজকে। তবে সিগারেট খাওয়ার জন্য আমি সোফায় বসি জানালার পাশে। অনেকক্ষণ পর সিগারেট শেষ করে সোফাতেই শুয়ে পড়ি। টেলিভিশনের দিকে তাকাতে তাকাতে হঠাৎই চোখ লেগে যায় আমার। চোখ খুলি আমি, কেমন যেন একটু অস্বস্তিকর মনে হচ্ছিল। ভাবলাম বিছানা যেহেতু বিছিয়েই ফেলেছি তাহলে নিচে গিয়েই শুয়ে পড়ি। আমি ঘুমের মাঝে কখন অন্য পাশ হয়ে শুয়ে পড়েছিলাম আমার খেয়াল নেই। আমি যে পাশ ফিরেছিলাম, অর্থাৎ আমার পেছনে পেঁচে বিছিয়েছিলাম বিছানাটা, আর টেলিভিশন তখনও চলছিল। এরকম অস্বস্তিকর যখন মনে হচ্ছিল, আমি বিছানার পাশে ফেরার জন্য একটু নড়ে চড়ে কাত হয়ে যেই অল্প মাথা ঘুরালাম, তখন হঠাৎ যা দেখলাম সেটা দেখে আমার মনে হচ্ছিল আমার গায়ের সব পশম দাঁড়িয়ে গেছে। আমি পুরোটা আর ফিরতে পারলাম না, যতটুকু ফিরেছি ততটুকুতেই দেখার চেষ্টা করলাম। দেখলাম কারো পা দেখা যাচ্ছে, কালো অবয়বের মতো, স্পষ্ট না পুরোপুরি, তবে মনে হচ্ছে বিছানার বাইরে তার পা চলে গিয়েছে। হয়তো পরেশগার মুরব্বীদের মতো অনেকটা জুব্বা টাইপের কিছু একটা পরা সেই ছায়ামূর্তি। আর কেমন যেন আওয়াজ হচ্ছে, কিছু একটা শব্দ করছিল সে, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কোন ভাষায় আর কি বলে যাচ্ছে। টেলিভিশনের ভলিউম অনেক আস্তে ছিল, এটা অন্য ভাষার শব্দ ছিল যা আগে কখনো শুনিনি। দোয়া পড়তে শুরু করলাম। আমি ভাবলাম আমি যদি তার দিকে ফিরি আমি আর বাঁচব না, এখানেই মেরে ফেলবে আমাকে। আমি কাঁপতে কাঁপতে আবার আগের মতো ফিরে যাই। দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। এরপরে সকালে উঠি, তখন দেখি বিছানাটা এমনভাবে পড়ে আছে যেন কেউ রাতে ঘুমিয়েছিল। আমি সেদিন অনেক ভয় পাই। এই বলে মামা শেষ করে তার ঘটনা। আমরা সবাই অনেক ভয় পাই। এই বাড়ির এক এক কোণে এক এক রকম জিনিস রয়েছে। এই রহস্যের বাড়িটি নিয়ে আবারও একদিন লিখব। ছোটখাটো অদ্ভুত ঘটনা এক একজনের নজরে পড়ে এক এক রকম ভাবে। আচ্ছা রাসেল ভাইয়া, মান্নাত করে পাওয়া কোনো জিনিস খুব বেশি দিন থাকে না জানেন কি? মান্নাতের প্রাণগুলো তার সব সময় নিজেদের সাথে নিয়ে যেতে চায়। আমরা আমার আপন মামার ঘটনা নিয়ে আসব এর পরের বার। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার সমস্ত ঘটনাগুলো একটি বড় করে লিখে পাঠান, যাতে করে আমরা সেটা প্রচার করতে পারি একেবারে বড় করে। এমন হতে পারে আপনাকে নিয়ে একটা ইমেল এপিসোড করে ফেলতে পারি আমরা, এরকম বড়, যেহেতু আপনার বাসায় অনেক ঘটনা। ভালো থাকবেন আপনি। You never were alone. Juju Ashche. You are not alone.
Ami shudhu tomar sathe thakte chai.
Not alone.
You could hear it.
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। সঙ্গত কারণে আমি আমার নাম প্রকাশে অনিচ্ছুক। আমি বগুড়া থেকে লিখছি। আমার দেশের বাড়ি গাইবান্ধা। পড়ালেখার সুবাদে আমি বগুড়ায় একটি মেসে থাকি। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। স্টুডিওতে গিয়ে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই রাসেল ভাইকে অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনাবার জন্য। যে ঘটনাটি আজকে শেয়ার করব সেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু হয় 2021 সালের শুরুর দিকে। করোনা মহামারীতে সারাদেশের স্কুল কলেজ বন্ধ থাকায় আমি তখন মেসে থেকে গ্রামের বাসায় চলে আসি। পরিবারের সবার সাথে ছুটিগুলো খুব ভালোভাবেই কাটছিল। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর আসে না। প্রচণ্ড গরমে সেদিন আর কারো চোখে ঘুম নেই। বলে রাখি রাসেল ভাই, আমার বাসার আমার রুমে আমি আর আমার ছোট বোন থাকি, আর পাশের রুমে আম্মু আব্বু। ভ্যাপসা গরমে বেডে থাকা যাচ্ছিল না বলে আমি আর আমার ছোট বোন মেঝেতে শুয়ে পড়ি। আমার চোখে তখন রাজ্যের ঘুম আসছে। আম্মু পাশের রুম থেকে ডাকছিল বারবার, তার কাছে গিয়ে শুতে যাব, হাত পাখার বাতাস করতে পারে। সেই কারণে আমার চোখে তখন এত ঘুম যে উঠতেই পারেনি, কিন্তু আমার ছোট বোন চলে গিয়েছিল আম্মুর কাছে। আমি তখন রুমে একাই ছিলাম এবং স্বপ্ন দেখছিলাম একটা সুন্দর ছোট বাচ্চা আমার পায়ের কাছে বসে আমার পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করছিল। আমাদের বাসায় আমরা চারজন ছাড়া আর কেউ থাকে না, তাই কে এই বাচ্চা জানতে আমি আম্মুকে ডাকি, আর তখনই বাচ্চাটা আমার পায়ের একদম মাঝের আঙুল ধরে একটা মোচড় দেয়। আমি ব্যথায় চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। আমি উঠেই কান্না শুরু করে দেই। এদিকে আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আমার মা আর বোন চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। আমার পায়ে তখন প্রচণ্ড ব্যথা। আমি আম্মুকে বলি আমার পা ভেঙে গেছে। আম্মু টর্চের আলো দিয়ে দেখে আমার পা ফুলে গেছে। আম্মু তাড়াতাড়ি করে আমাকে ধরে বাথরুমে নিয়ে পানি ঢেলে দেয় পায়ে। আমি তীব্র ব্যথায় হুট করে ঘুম থেকে ওঠার ফলে সেন্স হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। যখন আমার সেন্স ফেরে আমি তখন আমার বেডে শুয়ে আছি আর আমার বোন আমার পাশে বসা। আম্মু তখন জানতে চায় কি হয়েছিল আমার। আমি সব বললে আম্মু আব্বু দুজনেই ভাবে আমি বেড থেকে মেঝেতে পড়ে গেছি, হয়তো তাই পায়ে ব্যথা পেয়েছি। অথচ তখনও আমার একটা বালিশ মেঝেতে ছিল যেখানে আমি শুয়েছিলাম। আর পায়ের কাছে এমন কিছুও ছিল না যেটার সাথে বাড়ি লেগে ব্যথা পাবো। আর লাগলেও পায়ের দুপাশে আঙুলে লাগবে, মাঝেরটাতে লাগা অসম্ভব। অনেক বলেও কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি বেড থেকে পড়িনি। যাই হোক, সময় যত বাড়তে থাকে পা ততই ফুলতে থাকে। আব্বু বলে হয়তো ব্যথা পেয়েছ, সকালে বাজারে গিয়ে ওষুধ এনে দেব, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাস ছিল আমার পা ভেঙে গেছে, তাই সকালে সবার সাথে রাগারাগি করে এই অবস্থায় একা বাসা থেকে বগুড়া হসপিটালে চলে যাই। ডক্টর এক্স রে করে বলে পায়ের মাঝের আঙুল ভেঙে গেছে। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়েছে তার উল্টো, মানে শুরু। ডাক্তার এক মাস বেড রেস্ট দেয়, কারণ পায়ে ভর দিলে নখের ফ্র্যাকচার যেখানে হয়েছে সেটার জোড়া লাগবে না, তাই সবসময় শুয়ে বসেই থাকতাম। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। বলে রাখি, আমার বোনও আবাসিকে থেকে পড়াশোনা করে বলে স্কুল থেকে তাকে রেখে আসতে হয় বলে আমি আবার একাই থাকি রুমে। সমস্যা শুরু সেদিন রাত থেকেই। আমার অনেক ঔষধ খেতে হয় বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। অদ্ভুত এক অনুভূতি আর সুন্দর এক মোহময়ী গন্ধে। অনুভূতিটা এরকম যে ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ একজন আমার খুব কাছে, আমার মুখের কাছে থেকে আমাকে দেখছে। আর ধীরে ধীরে সেই মায়াময় গন্ধটাও তীব্রতর হচ্ছে। আমি চোখ মেলতে চাইলে কোনো এক অজানা কারণে পারছি না, কিন্তু শেষ পর্যন্ত থাকতে না পেরে চোখ খুলে তাকাতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়, কারণ আমি রুমে আমার ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। রুম পুরো অন্ধকারে ছেয়ে গেল এবং আমি কিছু দেখতে না পেলেও সেই গন্ধটা তখনও পুরো রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। আমি বিষয়টি ততটা গুরুত্ব না দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। এভাবেই প্রতি রাতে একই ভাবে আমার ঘুম ভেঙে যেত, সেই সাথে বিদ্যুৎ চলে যেত এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটত। একদিন রাতে আমি আর না পেরে ঘুমিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম প্রতি রাতে কি হয় সেটা বোঝার জন্য। হঠাৎ বুঝতে পারি একটা দমকা শীতল হাওয়া আমার মাথার ওপর দিয়ে আমার পায়ের কাছে গিয়ে থেমে গেল। আর সেই চেনা সুন্দর গন্ধ, মনে হয় যেন পৃথিবীর সব সুগন্ধি ফুল একসাথে মিশিয়ে এক মোহময় মায়াবী গন্ধে পরিণত হয়েছে। আর উপলব্ধি করতে পারি কে একজন আমার খুব কাছে থেকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আর এক মুহূর্ত দেরি না করে আমি চোখ খুলে ফেলি এবং সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। জানালা খোলা থাকার কারণে বাইরে চাদরে হালকা আলো রুমে ঢুকছিল। সেই আবছা আলো আমি যা দেখতে পাই সেটি আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। আমি দেখতে পাই একটি মানুষের আকৃতির অবয়ব আমার পায়ের পাশে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি চিৎকার দিতে যাব, তখনই ফিল করি আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এবং পুরো শরীর অসহার হয়ে গেছে ভয়ে। আমার জান বের হয়ে যাওয়ার উপক্রম, মনে মনে যত দোয়া দরুদ জানা আছে সব একসাথে পড়তে শুরু করলাম আর ভাবলাম আজ আমার জীবনের শেষ দিন। এসব আকাশ পাতাল ভাবনার মাঝে সেই অবয়বটা এবার সুমধুর এক পুরুষ কণ্ঠে আমার নাম ধরে ডেকে বলল, ভয় পেও না, আমি কোনো ক্ষতি করব না, আমি খুব জরুরি কিছু কথা বলতে এসেছি, আমি সব বলবো, যদি তুমি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলো।
আমার তখন ভয় অনেকটাই কমে এসেছে এবং তখনই আমি তাকে বললাম, কে আপনি, আমার কাছে কেন এসেছেন, আর কি বা চান আমার কাছ থেকে?
সে অবয়বটি তখন অতি মায়াবী এক সুমধুর কণ্ঠে আমাকে বলে, আমার নাম মেহরাব, আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি। তোমার সামনে অনেক বড় বিপদ, আমাকে একজন তান্ত্রিক এখানে পাঠিয়েছে তোমার রুমের মেঝের নিচে কিছু তাবিজ রাখতে, কারণ তোমার উপর খুব খারাপভাবে কার্যত করা হচ্ছে। আমি তার নাম বা ঠিকানা বলতে পারবো না, তবে তোমাদের পরিবারের এই অবস্থার পেছনে দায়ী এই কালো জাদু।
বলে রাখি, আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, আমরা দুই বোনের মধ্যে আমি বড়। আমার মায়ের হঠাৎ সিঁড়ি থেকে পড়ে হাত ভাঙে, আমার বাবা হঠাৎ ক্যান্সার ধরা পড়ে, এইসব নানান পারিবারিক সমস্যা নিয়ে দিন কাটছিল আমাদের।
মেহরাবের কথায় বুঝতে পারলাম এসব হচ্ছে কালো জাদুর প্রভাব। সে আরো বলল, আমি এখানে তোমার ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার ভালো লেগে যায়, তাই তোমার কোনো ক্ষতি করতে পারিনি। এজন্য প্রতি রাতে আমি তোমাকে দেখতে আসি, আর তুমি জেগে গেলে চলে যাই। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু শর্ত হল এসব তুমি কাউকে বলতে পারবে না, যদি বলো তাহলে তার ক্ষতি হবে। আমি কাল আবার আসব, বলে সে চলে যায়
এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে আসে। আমি সব আকাশ পাতাল চিন্তা করি এবং সেই রাতে ঘুমোতে পারি না, সারাদিন এসব ভেবেই চলে যায় এবং রাতে আমি ঘুমিয়ে যাই। প্রতি রাতের মতো সেদিনও সে এসেছিল এবং অনেক কথার পর আমাদের ভালো একটি বন্ধুত্ব তৈরি হয় এবং আমি তাকে দেখার অনেক আবদার করি। প্রথমে সে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এবং আমাকে বলে খোলা আকাশের চাঁদের আলোয় যেতে। আমি উঠে ভয়ে ভয়ে বাইরে চলে যাই এবং দেখতে পাই কিছু দূরে অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিছু সময় সে আমার সামনে চলে আসে এবং আমি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর, সুদর্শন, মায়াবী এবং সুঠাম একজন পুরুষকে দেখতে পাই। সে এত সুন্দর ছিল যে এক কথায় এক দেখায় যে কারো ভালো লেগে যাবে। আমারও ঠিক তাই হয়েছিল, চোখ সরাতে পারছিলাম না। এভাবেই কতক্ষণ কেটে গেল। সে আমাকে বলে ওঠে,
আমার দিকে বেশিক্ষণ তাকিও না, আজ চলে যাই, তুমি রুমে যাও।
এই বলে সে চলে যায়। এভাবেই সে রোজ আমার সাথে দেখা করতে আসত। আমি কোনো এক অজানা মোহ মায়াতে আটকে গিয়েছিলাম। সে আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, অনেক কিছু খেতে দিত, অনেক উপহার দিত। এক কথায় আমার এতটা কেয়ার করত যে আমি তাকে ছাড়া কিছুই বুঝতাম না। কিছুদিন পর থেকে শুরু হয় নতুন সমস্যা, সেটা হলো দিন দিন আমার শরীর খারাপ হতে থাকে, নানান সমস্যা দেখা দেয়, মাথা ব্যথা, শরীরের রং ধীরে ধীরে কালো হতে শুরু করে, চেহারা নষ্ট হতে থাকে, শরীরে রক্ত ছিল না। হঠাৎ আমার এসব পরিবর্তনে পরিবারের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে মেহরাব বেশ কিছুদিন আর আসত না আমার সাথে দেখা করতে। আমার অনেক খারাপ লাগা শুরু হয়, কারণ আমি তার সঙ্গে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। তাই অনেক ভেবে চিনতে ঠিক করি আমার একজন কাছের বন্ধুকে কথাটা শেয়ার করব। তাই সন্ধ্যার পর আমি তাকে কল করি, শুরু থেকে ঘটনা বলতে থাকি। হঠাৎ মেহরাব আমার রুমে চলে আসে এবং তার চেহারা তখন রাগে অগ্নিবর্ণ হয়েছিল। সে রাগী গলায় আমাকে বলে,
তোমাকে না বারণ করেছিলাম এসব কথা কাউকে না বলতে, তুমি শুনলে না? তোমার এই বন্ধু এখন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, তার ঘাটটা যদি এখানে মটকাই কেমন হবে?
এই বলে সে চলে গেল। আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে বলি, কই তুই? সে বলে,
গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি।
আমি বলবো তাকে যে তুই জলদি বাসায় যা, তার আগেই সে আমাকে বলছে তার নাকি হঠাৎ কেমন যেন শরীর খারাপ লাগছে। এই বলে লাইন কেটে দেয়। আমি কান্না করতে থাকি এই ভেবে যে আমার বন্ধুর এই অবস্থার জন্য আমি দায়ী। একটু পর মেহরাব এসে আমাকে বলে,
এবারের মতো মাফ করে দিলাম, পরের বার যেন এরকম ভুল না হয়।
তারপর আর কাউকে আমি জানাইনি। কিছুদিন পর আমার মেসে যাওয়ার প্রয়োজন পড়ল, আমি চলে আসি বগুড়াতে। আমি একটি ডাবল সিটের রুমে উঠেছিলাম, কিন্তু আমার রুমের এক সিট তখনও ফাঁকা ছিল, তাই আমাকে একাই থাকতে হতো। আমার সাথে মেহরা প্রতি রাতে দেখা করতে আসত বলে আমার রুমের অন্য সিটে কেউ উঠলে দুই তিন দিনের মাথায় রুম চেঞ্জ করত। কারণ জানতে চাইলে কেউ কিছু বলতে পারত না, তাই আমাকে একাই থাকতে হতো। ধীরে ধীরে আমি ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে থাকি। আমি নাকি হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেতাম, দুই তিন দিন পর আমার খবর মিলত, কিন্তু আমাকে কেউ কোথায় ছিলাম জানতে চাইলে আমি কিছুই মনে করতে পারতাম না। আমার স্মৃতি কমে যেতে থাকে, আমার অদ্ভুত আচরণের কারণে আমি তেমন কারোর সাথে মিশতাম না। এদিকে কোনো এক কারণে প্রায় এক মাস যাবৎ মেহরাব আর আসত না, আমি প্রায় পাগল হবার উপক্রম। আমার এই অবস্থা দেখে আমার বন্ধু আমার পরিচিত হুজুরের কাছে আমাকে নিয়ে যায় এবং তাকে আমি সব খুলে বলি। এটাও বলি যে কিছু কাজ আমি করেছি সেটা অনেকে দেখেছেও, কিন্তু আমাকে তারা এসে বললে তার কিছু আমি মনে করতে পারি না। হুজুর তখন আমার হাতের নখ শক্ত করে ধরে বলে, তোমার উপর কালো জাদু করা হয়েছে এবং সেটি করেছিল একটি ছেলে যার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করেছিলাম আমি দুই বছর আগে। কালো জাদু করা হয়েছিল একটি জিনের মাধ্যমে যে তোমার সাথে প্রতারণা করে বন্ধুত্বের নামে তোমাকে হিপনোটাইজ করত, যাতে তুমি ভাবো তুমি ঘুরছ খাচ্ছ জিন মেহরাবের সাথে, কিন্তু বাস্তবে সেই জঘন্য ছেলেটি থাকত আমার সাথে এবং আমাকে ব্ল্যাকমেইল করার জন্য কিছু ছবি তুলে রাখে তার ফোনে। আমি এর কিছুই মনে করতে পারতাম না। হুজুর তখন সেই জিনকে আমার শরীরে হাজির করে এবং বলে সে কেন আমার সাথে এমন করল। সে বলে তাকে বাধ্য করা হয়েছিল এসব করতে। সে যখন এসব কিছু করতে চায়নি তখন তাকে বন্দি রাখত, কালো জাদু করা হতো তান্ত্রিকের মাধ্যমে, যার ফলে এক মাস সে আমার কাছে আসতে পারেনি। মেহরা বলে আমাকে সে নিয়ে যাবে, তাই হুজুর তাকে বন্দি করে ফেলে এবং আমার শরীর বন্ধ করে দেয়। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি না সামনে আবার কোন সমস্যা আসে, আমার জন্য দোয়া করবেন। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ঘটনাটি শেয়ার করবেন। আমার নিজের সাথে ঘটে যাওয়া আরো ঘটনা আছে, আপনারা চাইলে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা এবং আশা করছি আপনাদেরও সবারও ভালো লেগেছে। আমি এই ঘটনাটি বেশ আমার কাছে ভালোই লাগলো পড়ে, একটু অন্যরকম টাইপের ঘটনা। সুতরাং আপনারাও যদি এরকম ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা আছি আপনার ঘটনার অপেক্ষায়। www.facebook.com/russell.sathin এই অ্যাড্রেসে গিয়ে আপনি যে কোনো ধরনের তথ্য চাইলে আমাদের মডারেটররা সবসময় আপনার জন্য হেল্প করার মানসিকতা নিয়ে সেখানে আছে। দে উইল ডেফিনেটলি হেল্প ইউ। এবং আপনি অবশ্যই অবশ্যই ভিজিট করুন আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। রাসেল ভাই, আমার বাড়ি অনেক দূরে হবার কারণে স্টুডিও এসে ঘটনা সম্ভব না শেয়ার করা, তাই ঘটনাটি প্রচারযোগ্য যদি হয় তাহলে আপনি পড়ে শোনাবেন। যেহেতু এটা আমার প্রথম ঘটনা তাই লেখাতে ভুল ত্রুটি হতে পারে, তাই আপনি এবং আপনার ভূত .com-এর সব লিসেনারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে আমি আরো অনেক ঘটনা শেয়ার করব, কারণ আমাদের ফেঞ্চুগঞ্জের হাজারো ঘটনা এখন পর্যন্ত শেয়ার করিনি কোন রেডিও শোতেও না, বা কেউ শেয়ার করেনি বললেই চলে। তাই সবার কাছে ঘটনা কালেক্ট করার জন্য আমি আমার কিছু বন্ধু মিলে চেষ্টা করছি যাতে ঘটনাগুলো কালেক্ট করা যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার আমার পরিচয়টা দেই। রাসেল ভাই, আমার নাম আবু বকর সিদ্দিক, বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জ কোন এক গ্রামে। বিশেষ কারণবশত গ্রামের নামটা বলতে চাচ্ছি না। আমি আপনার ভূত ডট কম এবং ভূত FM এর অনেক বড় ফ্যান। 2016 সাল থেকে আপনাদের শোগুলো শুনে যাচ্ছি। নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা না ঘটার কারণে কোনো ঘটনা শেয়ার করা হয়নি। বলতে পারেন এটাই আমার প্রথম শেয়ার করা বাস্তব এবং ভয়ানক ঘটনা, যা আমি এখনো ভাবতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেদিন কিভাবে বেঁচে ফিরেছি তা একমাত্র আল্লাহ ভালো জানেন। এবার আসল কথায় আসি। ঘটনাটি ঘটে 50 বছরের পুরনো স্কুলটা বন্ধ করে অন্য আরেকটা জায়গাতে নতুন স্কুল বানানো হয় সেখানে। বিশেষ কারণবশত স্কুলের নামটা বলতে পারছি না। লিসেনারদের বোঝার জন্য বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা বড় কোম্পানির আন্ডারে স্কুলটি নির্মিত। কারণ স্কুলটাকে কোম্পানি চালাত, কোনো সরকারি স্কুল না। সেখানে বড় বড় অফিসারদের বাচ্চাদের পড়ানো হতো। আগের স্কুলটা অনেক পুরনো হওয়াতে আর ওই কোম্পানিটা পুরনো হওয়ার কারণে নতুন কোম্পানি এবং নতুন স্কুল বানানো হয়। সমস্যা হয় নতুন স্কুলটাকে নিয়ে। আমার মনে হয় নতুন ফ্যাক্টরি বানানো হয় এবং সেই সাথে স্কুল বানানো হয়, সেটা আপনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, আবার পড়ছি আপনি যেভাবে লিখেছেন। পুরনো স্কুলটার জায়গাতে যেখানে ছিল সেখানেই আছে, আর নতুন স্কুলটাকে সরিয়ে একটা বড় মাঠের পাশে বানানো হয়। স্কুলটা ছিল ত্রিভুজ চতুর্ভুজের মতো। পুরো স্কুলের চারপাশ একদম রুম দিয়ে ঘেরা। স্কুলে ঢুকতে হলে 2টা গেট দিয়ে ঢুকতে হয়। সহজ ভাষায় বলতে গেলে 4টা ইট চারপাশে রাখলে যেমন হবে, চারপাশের দেয়াল মাঝখানে ফাঁকা জায়গাটাও সেরকম, ঠিক স্কুলটা ওই রকম। বলে রাখা ভালো, আমি এই কোম্পানিতে সিকিউরিটি পদে চাকরি করতাম। আমার ডিউটির টাইম ছিল রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যেতাম, সময় লাগত 40 মিনিট। আমাদের সিকিউরিটি অফিস ছিল ওই পুরনো স্কুলটার মাঝে। কারণ পুরনো স্কুলটা ব্যবহার হয় না বলে আমাদের সিকিউরিটি কোম্পানিকে দেয়া হয়েছিল। প্রতিদিন আমাদের সবার আগে অফিসে যেতে হয়, সেখান থেকে ডিউটি ভাগ করে দেয় কে কোন জায়গায় ডিউটি করবে। এইবার আসল ঘটনায় আসা যাক। ১-৩-২০২২, তখন 9টা, আমি আমার সাইকেল নিয়ে ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম। যথারীতি 9:45 অফিসে গিয়ে উপস্থিত হই। সবাইকে সবার ডিউটি জায়গা বলে দেওয়া হচ্ছে। একে একে সবার ডিউটি বলে দেবার পর আমি রয়ে গেলাম। আমায় অফিসের স্যার ডেকে বললেন, কোম্পানি থেকে অর্ডার এসেছে নতুন স্কুলে আজকে আমাকে পাহারা দেবার জন্য, কারণ স্কুলে অনেক কম্পিউটার এসেছে, সেগুলো দেখে রাখতে হবে। আমি বললাম, স্যার স্কুলটা তো একদম চতুর্ভুজের মতো চারকোনা বিশিষ্ট, সেই স্কুলে ডিউটি করতে হলে স্কুলের গেটের ভেতরে করতে হবে। স্যার বললেন, তাই তোমায় চাবি দিচ্ছি গেটের, তুমি সকালে আবার জমা দিয়ে যাবে। আমি জি স্যার বলে চাবিটা হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে স্কুলটার গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে আবার গেটটা ভেতর থেকে তালা মেরে চাবিটা পকেটে রেখে স্কুলের একপাশে গিয়ে বসলাম। একপাশে বসে নিজের মনে ভাবতে লাগলাম, কি ভাগ্য আমার, আজকে প্রথম বলা হলো স্কুলে সিকিউরিটি দেবার জন্য, আর সেই সিকিউরিটিটাই হলাম আমি। এসব ভাবতে ভাবতে ভাবলাম স্কুলটা চারপাশে ঘুরে আসি, দেখি সব ঠিক আছে কিনা। সবকিছু দেখে এসে নিজের জায়গাতে বসে মোবাইলটা হাতে নিয়ে ভূত ডট কম ছেড়ে কানে হেডফোন লাগিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। এইভাবে শুনতে শুনতে বেজে গেল রাত 12টা। তখনও সব ঠিক ছিল। তারপর আবার আরেকটা ভূত ডট কমের এপিসোড ছেড়ে বসে রইলাম। এভাবে কত সময় গেল ঠিক খেয়াল নেই, একটু চোখ লেগে এসেছিল। মোবাইলটা বের করে দেখলাম যখন, তখন রাত 1:13। আমি বসা থেকে উঠে টর্চ লাইট নিয়ে দেখতে লাগলাম সব ঠিকঠাক আছে কিনা। আমি স্কুলের ডান পাশ থেকে শুরু করে হাঁটা শুরু করলাম এবং একসময় হাঁটতে হাঁটতে স্কুলের ওয়াশরুমের কিছুটা দূরে থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছিল শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ পান্ডি কলটা ছেড়ে দিয়েছে। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। মনে হলো এই স্কুলে আমি ছাড়া কেউ নেই, আমি নিজের হাতে গেটে তালা মেরে এসেছি। আর যদি এখানে কেউ থাকতো তাহলে আরো 2বার ওই ওয়াশরুমের সামনে দিয়ে গেলাম, কই কোনো আওয়াজ তো শুনতে পেলাম না। এসব ভেবে ভেবে মনে মনে বললাম সাহস নিয়ে, যা হবার হবে, আগে দেখি ভেতরে কে। আমি দরজার সামনে গিয়ে প্রথমে বাইরে থেকে বললাম, ভেতরে কেউ আছেন? কোনো উত্তর পেলাম না। তখনও পানির কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছিল। এইভাবে 3বার ডাকার পর দেখলাম কোনো উত্তর নেই। আমি এবার ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে সেই দরজা খুলতে যাব, সাথে সাথেই আবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। বেশ অবাক হয়ে চিন্তায় পড়ে গেলাম, যদি পানি পড়ার শব্দ হয় তাহলে নিচ থেকে কিভাবে আবার তা বন্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে আমি দরজাটা লাগিয়ে লাইটটা বন্ধ করে যেই তিন চার পা সামনে গেলাম, ঠিক তখনই আবার সেই পানি পড়ার শব্দ কানে ভেসে আসলো। আওয়াজটা শোনা মাত্র বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। আমি আর সাহস পেলাম না আবার দরজা খুলে দেখার। হাজারো ভয় নিয়ে আমি স্কুলের বারান্দার এক পাশে এক জায়গায় বসে শরীর বন্ধ করার জন্য যত দোয়া আছে সব পড়তে শুরু করলাম। মনকে সান্ত্বনা দিয়ে বুঝালাম, হয়তো এটা ভূতের ঘটনা শোনাতে এমন মনে হচ্ছে ভেবে হাজারো সাহস দিয়ে মনকে শান্ত করে বসে রইলাম। কিন্তু বসে থেকে কি হবে, আমার চোখ বারবার সেই ওয়াশরুমটার দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি নিজের চোখকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে ওখানে কেউ আছে। আমি হাজার চাইলেও বুঝাতে পারছি না, আমার মনে হচ্ছে যে আমাকে কেউ যেন তাকাতে ওইদিকে বাধ্য করছে। আমি তখন না পেয়ে চোখটা বন্ধ করে সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। কিছু সময় পর কিছু শান্তময় হলো, ভাবলাম এবার বুঝি শান্তি মিলল। এইভাবে কিছু সময় যাবার পর হঠাৎ স্কুলের কোনায় একটি ছায়ার মতো কাউকে দেখতে পাই চোখে ভেসে উঠল। মনে হচ্ছে কেউ একজন ওই কোনায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আমি কিছু সময় তাকিয়ে কোনো ছায়া আছে কিনা বুঝতে চেষ্টা করলাম। বেশ কিছু সময় তাকানোর পর কি ভেবে আমি আবার হাতে টর্চ লাইটটা দিয়ে যেই লাইট মারলাম, হয়তো এমনটা কখনো আশা করিনি, আমি দেখলাম একটা মেয়ে। মেয়েও না, বলতে গেলে মেয়ের মতো একটা অবয়ব। মুখটা এত দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু লাইটটা মারতেই চোখ দুটো ঠিকই বুঝতে পারলাম। চোখ দুটো একদম আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি শুধুমাত্র চোখ দুটো দেখে ভয়ে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজের বসার জায়গা থেকে উঠে গেইটের সামনে গিয়ে গেইট খুলে দৌড় দিব সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। আমি শুধু ঠাঁই বসে রইলাম, হাজার চেষ্টা করে নড়তে পারছিলাম না। ভয়ে আমার পুরো শরীর ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। আমি দেখলাম এইবার সেই অবয়বটা আমার সামনে নেই, একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। কতটা ভয়ানক হতে পারে এমন মুহূর্ত, যখন আপনি দেখবেন আপনি একটা চেয়ারে বসে আছেন কিন্তু কোনো শক্তি পাচ্ছেন না উঠবার। আপনার সামনে একটা ভয়ানক অবয়ব এগিয়ে আসছে। আমি ভয়ার্ত চোখে সেই অবয়বের দিকে তাকিয়ে দেখি অবয়বটা মাঝামাঝি চলে এসেছে। আমি কোনো উপায় না পেয়ে প্রাণপণে চিৎকার করতে চাইলাম, কিন্তু তখন বুঝতে পারলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। না পাচ্ছি নড়তে, না পাচ্ছি চিৎকার করতে। কতটা অসহায় হয়ে পড়েছিলাম জীবনে প্রথম। ওই অবয়বটা যত কাছে আসছে ততই আমি ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠছিল। অবয়বটার মুখের দিকে তাকাতে দেখতে পেলাম অবয়বটা একদম কুচকুচে কালো আর ভয়ানক কুকুরের মতো অবিকল একটা মুখ। মুখ দিয়ে লালা পড়ছে আর চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, মন চাচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ি। কিন্তু আমার ভাগ্য এতটাই সহায় ছিল না বলে এমন ভয়ানক চেহারার অবয়ব দেখে জ্ঞান হারাতে পারিনি। যখন অবয়বটা একদম কাছাকাছি চলে এসেছে, মাত্র কয়েক হাত বাকি, তখনই দু চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে নিজের সর্বশক্তি দিয়ে ওঠার চেষ্টা করে উঠতেই জানে প্রাণে গেটের দিকে চিৎকার দিয়ে দৌড়াতে থাকলাম। কিন্তু ওই দিন ভাগ্য এতটাই খারাপ ছিল যে গেটের সামনে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি চাবিটা পকেটে নেই। আমি কোনো উপায় না দেখে গেটে জোরে জোরে বাড়ি দিতে লাগলাম আর চিৎকার করে ডাকতে থাকলাম, কিন্তু কেউ আমার ডাক শুনতে পাচ্ছিল না। পেছন ফিরে তাকাতেই দেখি ভয়ানক সেই অবয়বটা বিচ্ছিরিভাবে আমার দিকে তাকিয়ে আছে, আবার আমার দিকে এগিয়ে আসতে চাচ্ছে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য চাইলাম কিন্তু কোনো লাভ হলো না। আমি সেই অবয়বটির থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াতে লাগলাম স্কুলের ভেতর আর বারবার আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ বাঁচাও তুমি আমাকে। তখনই দেখি অবয়বটা আমার পেছন পেছন আসছে আমাকে ধরতে। আমি আর পারলাম না সহ্য করতে, একসময় জানি না কখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ আজান আর গেটে কারো ডাকার আওয়াজে জ্ঞান ফিরে আসলো। আমি উঠতে গিয়ে দেখি পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছি। কোন রকম তাকিয়ে দেখি গেটের সামনে অফিসের স্যার দাঁড়িয়ে আমায় ডাকছেন। আমি কোন রকম উঠে গেটের সামনে গিয়ে আবার জ্ঞান হারালাম। এরপর আর কিছু মনে নেই। তার অনেক সময় পর আমার হুঁশ ফিরে আসতে দেখি আমি কোম্পানির হাসপাতালে ভর্তি আছি। আমি চোখ খুলতে দেখি আমার পাশে আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি কথা বলার শক্তি পাচ্ছিলাম না, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছিল। আমি ইশারা দিয়ে বুঝালাম আমায় বাড়ি নিয়ে যেতে। আমি বাড়িতে আসার পর ইশারায় বললাম মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসতে। কথা বলতে পারছিলাম না কারণ ওই রাতে এত জোরে চিৎকার করেছিলাম বাঁচার জন্য, যেই কারণে গলায় এত ব্যথা। হুজুরকে নিয়ে যখনই আসলো হুজুর আমার দিকে এক অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল্লাহ সহায় ছিলেন বলে আল্লাহ কালকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, নয়তো কালকে আমায় জীবিত পেত না। তারপর হুজুর একটা তাবিজ আমার গলায় বেঁধে দেন আর বাড়ি বন্ধ করে দেন। ওই দিন থেকে আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল প্রায় 7 দিন। তারপর কিছুটা সুস্থ হয়ে আমি হুজুরের কাছে গিয়ে জানতে চাইলাম ওই স্কুলে কেন আমায় মারতে আসছিল। হুজুর বললেন, ওই খবিশ জিনটা স্কুল করার আগে এইখানে একটা তাল গাছে থাকত, ওই বাড়ি ভেঙে ফেলার কারণে প্রথম তোমায় পেয়ে যায় রাতের বেলায়। তুমি শরীর বন্ধ করার কারণে তোমায় স্পর্শ করতে পারেনি, তবে যত দূর থেকে ভয় দেখে যাচ্ছিল, তাই সব সময় শরীর বন্ধ রাখবে আর নামাজ কোরআন তেলাওয়াত করবে। ওই দিনের পর আর কোনোদিন আমি ওই স্কুলের ডিউটিতে যাইনি, আর কোনোদিন কাউকে ডিউটিতে দেওয়া হয়নি ওই স্কুলে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। এবং তিনি বলছেন, সবসময় ভাবতাম জিন কি বা এমন জিনিস, তবে ওই দিনের পর আর কখনো চাইব না এসবের সম্মুখীন হতে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনা প্রচারযোগ্য মনে হয় প্লিজ আমাকে জানাবেন, খুব খুশি হব। ভালো থাকবেন। আবু বকর সিদ্দিকী, ফকিরপাড়া, ফেঞ্চুগঞ্জ, সিলেট। এটা তো ফেঞ্চুগঞ্জ হবে নাকি না ফেঞ্চুগঞ্জ, আমি ঠিক জানি না, ফেঞ্চুগঞ্জই হবে বোধ হয়। সিলেট থেকে তিনি লিখেছেন এবং তার কোম্পানির নাম তিনি জানিয়েছেন, কিন্তু আমি সেটা বলছি না। আমাকে যেটা বারণ করা হয়েছে আমি সেটা বলছি না। যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ঘটনাটি শোনানোর জন্য এবং শোনার জন্য। এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি নামটা গোপন করতে বলেছিলেন কিনা আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করবো, এরকম ঘটনা যদি আপনাদের কাছে থাকে ডেফিনেটলি আমাকে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনার অপেক্ষায় আছি আমরা। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় ভূত ডট কম এর শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল রানা। আমার বাড়ি মাটি কুমড়া ঝিকরগাছা যশোর, বর্তমান মালয়েশিয়ার সেলাঙ্গার স্টেটে কাংপোর্ট এরিয়ার ভেতরে বিশ্বখ্যাত একটি কোম্পানির ওয়্যার হাউসে কর্মরত আছি। আমি গত 29 মে ভূত ডট কম এ অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম, সেখানে একটি বিল্ডিং এর কিছু ছবি এবং বিল্ডিংটি সম্পর্কে এক লাইন ক্যাপশনে লিখেছিলাম। অনেকেই আগ্রহী হয় এই বিল্ডিং এর ঘটনা শুনতে, পার্সোনালি অনেকে মেসেজ কমেন্টও করেছে আমাকে, কিন্তু তখন ঘটনাটি পুরো জানতে না পারায় আপনাকে ইমেইল করতে পারেনি। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, আমি ভালো করে গুছিয়ে লিখতে জানি না এবং বলতেও পারি না, এই কারণে আমি আপনাদের কাছে অনেক ঘটনা পাঠাতে পারি না। যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আপনারা রিটাইপ করে নেবেন। আর একটা কথা রাসেল ভাই, আমি ভূত ডট কম এর প্রথম এপিসোড থেকে সাথে আছি। আমি ভূত ডট কম এর একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার। সাবস্ক্রিপশন সিস্টেম চালু হওয়ার পর থেকেই আমি চাই আমার ঘটনাটি শুক্রবারে শেয়ার করা হোক। আপনাদের শো প্রথম যখন শুরু করার সিদ্ধান্ত নেন সেই সময়টায় আমি নিজেও স্বাধীন অ্যাপে কিভাবে ভূত ডট কম শুনতে হয় স্ক্রিন রেকর্ড করে গ্রুপে পোস্ট করতাম। অনেকের ইনবক্সে জানিয়েছি আপনার নতুন শো সম্পর্কে, আপনার কণ্ঠে ঘটনা শুনে ঘুমায় আমি, নেশা হয়ে গেছে এক প্রকার। ডিউটি টাইমে হেডফোন লাগিয়ে রাতে ঘুমানোর সময় ভূত এফএম ভূত ডট কম নতুন পুরনো এপিসোড শুনে দিন কেটে যায় আমার। আমি ঘটনায় চলে যাচ্ছি। দিনটি 29 মে রবিবার সন্ধ্যার আগ মুহূর্ত। আমি যে স্থানে আছি এটা একটি গ্রাম এলাকা, এখানে সব মালয়েশিয়ানদের বসবাস, সাথে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের কিছু মানুষ আছে, তারা বিভিন্ন জায়গায় হোস্টেল করা আছে সেখানেই থাকে। কেউ কেউ আবার আমার মতো গ্রামের ভেতরে নিরিবিলি পরিবেশে মালয়েশিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে রুম নিয়ে থাকে। আমার রুম থেকে 3 কিলোমিটার দূরে প্রতি রবিবার একটি বাজার বসে রাস্তার ওপর। মালয়েশিয়ান ভাষাতে এটাকে বলে পাসার মালাম, অর্থাৎ রাতের বাজার। এই বাজারগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং সেটাও অনেকটাই কম মূল্যে। সিদ্ধান্ত নিলাম যে আজ এই বাজারটিতে যাব আমরা। আমি সহ আমার এক কলিগ, তিনিও বাংলাদেশি, রওনা দিব বলে রেডি হলাম। আমার রুমের নিচে আসলাম, কিন্তু গ্র্যাব করে আমরা কোনো গাড়ি পাচ্ছি না। 20 মিনিট অপেক্ষা করার পরে সিদ্ধান্ত নিলাম আমরা সাইকেল চালিয়ে যাব। বিকেলে গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে যাব, তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। 2 কিলোমিটার যাওয়ার পরে একটি অদ্ভুত পরিত্যক্ত 2 ব্লক বিশিষ্ট বিল্ডিং আমাদের নজরে পড়ে। আমি আমার কলিগকে অবাক হয়ে বিল্ডিংটি দেখিয়ে বলি, মালয়েশিয়ায় এমন পরিত্যক্ত বিল্ডিং আগে কখনো নজরে পড়েনি। বিল্ডিং এর ওপর গাছ জন্মে গেছে, বিভিন্ন স্থানে বড় বড় গাছ হয়ে গেছে। আমার কলিগ বলছে, কেমন অদ্ভুত তাই না ভাইয়া বিল্ডিংটা? আমি বিল্ডিংটি দিনের বেলাতে দেখেও ভয়ে গা ছমছম করে উঠল। তখন রোড দিয়ে একটি মোটর সাইকেল আসলো এবং আমাদেরকে ওখানে দেখে তিনিও আমাদের কাছে আসলো। ভদ্রলোকটি বলা শুরু করল, তোমরা এখানে কি করো আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও তোমরা, এখানে কিন্তু হান্তু আছে, অর্থাৎ জিন আছে। লোকটির হঠাৎ এসেই এমন কথা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমি বললাম, ভাই এখানে সমস্যাটা কি হয়েছিল যার জন্য এখানে একটি মানুষও থাকে না পরিত্যক্ত করে দিয়েছে? লোকটি বলল, আমার নাম হাসিব, তোমাদের দুজনের নাম কি? তারপর আমাদের নাম বললাম। তিনি বললেন, চলো আমরা এখানে না দাঁড়িয়ে সামনে একটা ক্যান্টিনে যেয়ে বসে কথা বলি। হাসিব ভাইয়ের বয়স 35-40 ভেতরে হবে। তিনি একটি মিলু আইস নিলেন এবং খেতে খেতে বলা শুরু করলেন আমাদেরকে। 2001, তখন আমি এই এলাকাতে আসি। তখন তো আর এত বাড়ি ছিল না এই এলাকাতে, পুরোটাই বন জঙ্গল। শুধু ওয়েস্টপোর্ট এরিয়াতে অনেক মানুষ দেখা যেত, অনেক দেশের মানুষ চাকরি করত পোর্টে। ওই যে বিল্ডিংটা দেখছো, ওটা আমাদের পুরনো বিল্ডিং। আমার মনে হয় আমি শুনেছি মানুষের কাছে বিল্ডিংটি তৈরি 1975 সালে। এই বিল্ডিং এর আশেপাশে কেউ যেতে চাইত না, সবাই মনে করে ওখানে গেলে ওদিকে তাকিয়ে দেখলে সে অসুস্থ হয়ে যায় এবং তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি আসে। আমি এইসব বিশ্বাস করি না, কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে কি সত্যি এমনই হয়। আজ রাতে সাবধানে থাকবে তোমরা এবং সুরা কালাম পড়ে ঘুমাবে। হাসিব ভাইয়ের মুখে এমন ঘটনা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে যাই। তারপর তিনি আবার বলা শুরু করলেন, 2002 সালে কোন এক মাসের শেষের দিকে, কোন মাস হবে, হঠাৎ শুনি কেউ একজন ফাঁসি দিয়ে মারা গেছে ওই বিল্ডিং এ। তার পোস্টমর্টমের রিপোর্ট অদ্ভুত। একটা বিষয় সামনে আসলো, লাশের দেহের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কলিজা, ফুসফুস কিছু নেই। তারপরের মাসে আবারও শুনি একই কথা, এক কম্বোডিয়ান ফ্যামিলি, এক মেয়ে সদস্য ছাদের ওপর থেকে পড়ে মারা গেছে। এমন পরপর 4 জন মারা গেল ওই বাড়িটায়। ফাঁসি বা ছাদের ওপর থেকে পড়ে আত্মহত্যা করা হলেও সবারই পোস্টমর্টম রিপোর্টে একই বিষয় উঠে এসেছে যে তাদের দেহের ভেতরের কিছু অর্গান মিসিং। অত্র এলাকায় হিড়িক পড়ে গেল রুমা বুনু দিরি বা সুইসাইড বিল্ডিং নামে। বিল্ডিং এ যারা থাকত তারা সবসময় আতঙ্কের ভেতরে থাকত, এবার জানি কে মারা যাবে এটা ভেবে। কিছুদিন পরেই একজন মারা গেল, সেও গলায় ফাঁসি দিয়েছিল। তখন এলাকাবাসী বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলে গণ্য করত। কেউ বলত এই বাড়িটা হওয়ার আগে এখানে জিনেরা থাকত, আবার কেউ কেউ বলত এই বাড়িটিকে সহ মানুষগুলোকে ইলমু হিতাম বা কালো জাদু করা হয়েছে। একটা সময় বিষয়টা পুলিশের নজরে আসলো এবং তারা তদন্ত শুরু করে দিল কেন এই বাড়িটিতে এমনটা হচ্ছে। যে পুলিশগুলো এখানে আসত তদন্ত করতে তারা একটা সময় আসা বন্ধ করে দিল। জানে না কেউ পুলিশ কেন আসছে না। মাসের নির্দিষ্ট কিছু দিন কেউ ঘুমাতো না, কারণ যতগুলো সুইসাইড হতো এই দিনগুলোর মাঝেই হতো। প্রতি মাসের 14-22 তারিখের মাঝে সুইসাইড হতো, আর এই সময়টা করিডোর দিয়ে লাফালাফি, কান্না, হাঁটাহাঁটি, গোঙানি বিভিন্ন শব্দ পেত এবং আশেপাশের মানুষগুলো সেগুলো শুনতে পেত। যারা ওখানে থাকত তাদের দিনগুলো অনেক ভয়ে কষ্টে কাটত আর সবাই অসুস্থ হয়ে যেত। একটা সময় বিল্ডিং ছেড়ে সবাই চলে গেল। বিল্ডিং কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে ভাবতে শুরু করল, কেন এমনটা হয়। তারা একজন হুজুরকে আনলেন, তিনি আবার ছিলেন ইন্দোনেশিয়ান মালাও। হুজুর আসার পর বিল্ডিং এর সবকিছু ঘুরে ঘুরে দেখলেন এবং বিভিন্ন জায়গায় কাগজে লিখে টাঙিয়ে রাখলেন আর সবাইকে বললেন, আজ আমাকে এখানে থাকার ব্যবস্থা করুন। কিন্তু হুজুরের কথায় কেউ সম্মতি দিল না। হুজুর বললেন, আপনারা আমাকে থাকতে না দিলে আমি বিষয়টা বুঝতে পারবো না, আর আমাকে নিয়ে ভাববেন না, আমার কিছু হবে না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কর্তৃপক্ষ হুজুরের জন্য খাবার পানি সহ দ্বিতীয় তলায় একটি রুম ঠিক করে দিলেন। এবার ঘটনাটি সবাই হুজুরের মুখে শুনেছেন। হুজুর বলছেন, আমি আমার জন্য যে রুমটা কর্তৃপক্ষ থাকতে দিয়েছেন ওখানে অবস্থান করছিলাম এবং আমার মতো করে আমল করছিলাম। একটা সময় এশার আজান দিল আর আমি নামাজ পড়ার জন্য বাথরুমে ওযু করতে গেছি। হঠাৎ আমার চোখ গেল বাথরুমের ছোট জানালায় আর আমি তখন দেখতে পাই রক্তের রঙের মতন আগুন জলজল করছে দুটো চোখ। সে আমার দিকে তাকিয়ে রইল আর আমি তার দিকে একটি সুরার আয়াত পড়লাম আর হান্তুটি লাফ দিয়ে ভ্যানিশ হয়ে গেল। বুঝতে পারলাম অনেক শক্তিশালী হান্তুর সাথে আমাকে লড়াই করতে হবে। ওযু শেষে নামাজ পড়ে আমার মতো করে আমল আবার শুরু করে দিলাম। একটা সময় আমার আশেপাশে অনেক মানুষের অস্তিত্ব বুঝতে পারছি। হঠাৎ এক কড়কড় আওয়াজে বলল, চোখ খুলবি না। আমি সাহসী হলেও আমার শরীরটা তার কণ্ঠ শুনে ঝাঁকি দিয়ে উঠল। আগে অনেক জিন ছাড়িয়েছি, অনেক বাড়িতে সমস্যা দূর করেছি, কিন্তু এমন ভয়াবহ কণ্ঠস্বর শুনিনি। আমি বললাম, তুই কোথা থেকে এসেছিস আর এই বাড়ির মানুষের সাথে এমন আচরণ করছিস কেন? তখন অনেক মানুষের গুনগুন কথা বলার আওয়াজ শুনতে পারছি। তাদের মধ্যে একজন বলছে, একে মারলে তো আমাদের মাঝে ভাগ করেও সবার ভাগে পৌঁছাবে না। আমি তখন ধমক দিয়ে উঠলাম এবং রুমের ভেতরে সবাইকে বন্ধ করে ফেললাম। তারপর তারা আমাকে বিভিন্ন কায়দায় ভয় দেখাতে লাগল। এরপর আমি তাদেরকে দুর্বল করে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তোরা কতজন আছিস সেখানে? হান্তু বলল, আমরা 11 জন আছি। তোরা কেন এই বাড়িতে এইসব কর্মকাণ্ড চালাচ্ছিস আর এই মানুষগুলোকে কেন মারলি? তারা কি করেছিল তোদের? তখন সেই কর্কশ কণ্ঠের জিনটি বলল, আমরা হোয়াং এর সাথে থাকতাম, হোয়াং ইল মুহিতাম কালো জাদু চর্চা করত। আমি ওর সাথে 15 বছর ধরে আছি। আমার পূজো করত আর আমাকে ভোগ দিত। আমি তার বিনিময়ে যেটা করতে চাইত তাকে সেটাতেই সফল করেছি। কিন্তু এই মালয়েশিয়া আসার পর ও আমাকে ভুলেই গেছে। আমার পূজাও করে না, আমাকে ভোগও দেয় না, আমাকে 2 মাস ধরে ডাকে না। একটা সময় আমি নিজেই চলে আসি ওর কাছে। হোয়াং আমাকে বলে, তুমি আর আমার কাছে আসবে না, আমি আর এইসব কাজ করব না, আর এখানে কেউ তেমন আমাকে চেনে না যে তারা আমার কাছে সাহায্যের জন্য আসবে। আমি হোয়াং এর কথা শুনে ক্ষিপ্ত হয়ে যাই। আমি ওকে বলি, তুই আমাকে দিয়ে কোনো কাজ করাবি না ঠিক আছে, কিন্তু প্রতি মাসে আমাকে তোর ভোগ দিয়ে যাওয়া লাগবে, নাহলে আমি তোর স্ত্রী তোর সবাইকে মেরে ফেলব। হোয়াং এর ক্ষমতা ছিলাম শুধু আমি, ও তো উল্টাপাল্টা মনে মনে ফিসফিস করত আর মানুষকে বোকা বানাত যে ও সব পারে, কিন্তু ও আমাকে পূজো করত আর ভোগ ম্যানেজ করে দিত আর আমি ওর সব কাজ করে দিতাম। এই কারণে ও আমাকে কখনো আটকাতে পারত না। আমার ভয়ে এই বিল্ডিং এর এক এক সদস্যের সাথে দেখা করত এবং আমার দেওয়া একটা তেল লাগিয়ে দিত, এতে করে আমি সেই মানুষকে আমার বশে আনতে পারতাম। এইভাবে প্রতি মাসে একজন করে আমার ভোগে পরিণত করতাম। হুজুর বললেন, হোয়াং এখন কোথায়? হোয়াংকে আমরা গত রাতে মেরে ফেলেছি আর ওর লাশ অমুক জায়গায় জঙ্গলে ফেলে রেখেছি। হুজুর বললেন, তোর সাথে বাকি 10 জন কারা? এরা এখানে এই বিল্ডিং এর পাশেই থাকে। ওরা আমার মতো শক্তিশালী জিন্না, ওরা আমার গোলামি করে, আমি যেটা বলি সেটা করে, আর আমি এর বিনিময়ে আমার খাদ্য সংগ্রহ করি। হুজুর তারপর তার রিচুয়াল বাড়তে শুরু করল এবং বলল, তোরা এখান থেকে চলে যাবি, কিন্তু তারা রাজি না। সেই কর্কশ কণ্ঠের জিন হুজুরকে নানানভাবে শাসাতে লাগলেন এবং রিচুয়াল বন্ধ করতে বললেন, কিন্তু হুজুর তার মতো করে তিনি চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে জিনগুলোকে বসে আনেন এবং তাড়াতে সক্ষম হন। হুজুর ফজরের নামাজ পড়ে আসলেন, বিল্ডিং কর্তৃপক্ষের কাছে কল দিলেন। তারা আসার পর বলল, হুজুর রাতে আমরা সবাই কিছুটা দূরে অবস্থান করছিলাম, তখন ভেতর থেকে এমন ভয়ানক আওয়াজ আসছিল, ভয়ে আমরা যে যার মতন দৌড় দিয়েছি। হুজুর বললেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, ওরা চলে গেছে আর আমাদের একটা কাজ বাকি আছে। অমুক জায়গায় ওই জঙ্গলে যেতে হবে হোয়াংকে খুঁজতে। তারা জঙ্গলের কাছে যাওয়ার পরে হোয়াং এর লাশটা জঙ্গলে যাওয়ার রাস্তার উপরে পেলেন। পুলিশকে খবর দেওয়া হল। বিল্ডিং কর্তৃপক্ষ জানতে পারলেন পোস্টমর্টম রিপোর্টে বাকি লাশগুলোর মতো হোয়াং এর দেহের ভেতরে কিছু নেই। তারপর অত্র এলাকায় জানাজানি হয়ে গেল বিষয়টা। ঘটনা এখানে শেষ না, এর পরও অনেক কিছু ঘটেছে এই বাড়িটায়। পুলিশ একটা সময় বাড়িটা সিল করে দেয়। তারাও বিশ্বাস করত বাড়িতে মানুষ থাকলে তাদের ক্ষতি হতে পারে। আপনারা সবাই জানেন মালয়েশিয়া মুসলিম দেশ, তারা বিশ্বাস করে জিনকে, আর এটাও সত্যি যে তাদের দেশে জিন অনেক বেশি। জানি না সিল করার পেছনে এটাই মেইন কারণ ছিল কিনা, কিন্তু হাসিব ভাই এটাই বলেছিল। 2 বছর পর বিল্ডিংটি একটি চাইনিজ কোম্পানি নতুনভাবে সংস্করণ করে, তারপর এখানে আবার মানুষকে ভাড়া দেওয়া হয়। বিল্ডিং এ ফার্স্টের দিকে ভাড়া হতো না, এক পর্যায়ে 13টা ফ্যামিলি থাকা শুরু করলো বিল্ডিংটিতে। কিছুদিন পর আবার চলে যায়, নতুন মানুষ আসে, এইভাবেই চলতে লাগলো। চাইনিজ কোম্পানিটি বিষয়টি জানার চেষ্টা করেন কেন তারা চলে যায়। পরে যতদূর শোনা যায়, বিল্ডিংটায় যারাই থাকে তাদের প্রত্যেকের সাথে অদ্ভুত ঘটনা ঘটে, আর মাসের বেশি অংশ তারা সবাই অসুস্থ থাকে। সেখানে একটা ইন্ডিয়ান মেয়ে ছিল, তার নাম হাসিব ভাই জানে না, ঘটনা বলার সুবিধার্থে তার নাম দীপা ধরে নিলাম। দীপা কাজ ছুটি হলে ফিরতে 10টা বেজে যেত। দীপা আর দীপার স্বামী একসাথে থাকতেন, কিন্তু তাদের কাজের স্থান আলাদা ছিল। দীপা একদিন কাজের অনেক প্রেশার থাকায় সেই দিন কাজ করে ফিরতে 11টার বেশি বেজে যায়। তার রুম ছিল তিনতলায়। সে তার গাড়িকে পার্ক করার পর যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তখন দীপা লক্ষ্য করেন সিঁড়িতে কে যেন আছে, পুরো সিঁড়ি ব্লক করে রেখেছে, আর তার চোখ দুটো আগুনের মতো। দীপা ভয় পেয়ে যায় এবং সেই অবয়বটা মুহূর্তের মধ্যে দীপার সামনে চলে আসে। দীপা তখনই জ্ঞান হারিয়ে ফেলে। অবয়বটার মুখের বর্ণনা এমন, মুখটা মনে হয় চুপসে আছে চোয়ালের সাথে, আর চোখের কোটরে আগুন জ্বলছে। তার চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। দীপার জ্ঞান ফিরে আসে, মানুষের একটানা মন্ত্র পড়ার মতো করে কথা শুনে। দীপা অনেক ভয় পেয়ে যায় আর তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। দীপা বলে, আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম, শুধু আমার চোখের পাতা ওঠারামা করছিল, তাছাড়া আমার শরীরের কোনো অঙ্গ কাজ করছিল না। দীপা খেয়াল করলেন তার আলমারির সোজাসুজি ঘরের মাঝে একজন লোক বসে আছে কয়েকটি মানুষের মাথার খুলি নিয়ে, এবং সে যেন কি একটা পড়ছে। লোকটি মালয়েশিয়ান ভাষায় দীপাকে কিছু অখ্যাত ভাষায় গালি দিল। দীপা ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগল। তারপর সেই লোকটি উঠে দীপাকে একটি কালো রঙের পানি দিয়ে সারা শরীর ভিজিয়ে দিল আর বলল, আজ তোকে নিয়ে যাব। দীপা এটা শুনেই অজ্ঞান হয়ে যায়। এদিকে দীপার স্বামী অনেকক্ষণ যাবত ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। বিল্ডিং এর সব মানুষ উঠে আসছিলেন তার স্বামীর চিৎকার শুনে। একটা সময় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার পরে দীপাকে উদ্ধার করেন আর হসপিটালে নিয়ে যান। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে জানান। ওই বিল্ডিং এর প্রত্যেক মানুষ শোনার পরে তারাও স্বীকার করেন তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অসুস্থ হয়ে যায়। কিছুদিন পরে বিল্ডিং ছেড়ে সবাই চলে যায়। তারপর বিল্ডিংটি আবার পরিত্যক্ত করে দেয়া হয়। সবাই এখনো বিশ্বাস করেন ওই বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার উপর হান্তুর নজর পড়ে যায় আর অসুস্থ হয়ে যায় সবাই, ভেতরে সুইসাইড করার ইচ্ছে জেগে ওঠে। বিল্ডিংটি আসলেই অনেক ভয়ানক লাগে। আমার কাছে ছবি আছে, গ্রুপেও পোস্ট করেছি ছবিগুলো। রাসেল ভাই, ছোট একটা ঘটনা বলি। 29 মে আমি ওই বাড়িটি দেখি এবং কিছু ছবি তুলি আর হাসিব ভাইয়ের কাছে ঘটনা শুনি। ওই দিন আমি 11টা পর্যন্ত ওই বাড়িটাতেই থাকি। বাড়িটার সামনে খুব সুন্দর একটা বাগান এবং অনেকগুলো বসার জায়গা বানানো আছে। আমি ওখানে অবস্থান করছিলাম, আমার এক নেপালি ফ্রেন্ডের সাথে গল্প করছি ওই সময়। তারপর রুমে যেয়ে শুয়ে পড়ি সুরা কালাম পড়ে। সকালে উঠে ডিউটিতে গেলাম। ডিউটি শেষে রুমে আসার পর ভয়ানক এক কথা শুনলাম। আমার সাথে থাকা আমার দূর সম্পর্কের মামা থাকতেন, সে আমাকে বলল, মামা গতকাল রাতে আমি একটু ভয় পেয়েছি। আমি বললাম, মামা কি হয়েছে আপনার? মামা বললেন, গতকাল রাতে আমি যখন 9:45 দিকে রুমে আসি, দেখি তুমি আঁটো সাঁটো হয়ে শুয়ে আছো তোমার বেডে। পরে আমি যখন তোমার বেডে শুয়ে পড়ি, তখন একটা মেসেজ তোমাকে পড়ে নিব বলে ডাক দিচ্ছি, তাকিয়ে দেখি তুমি নেই। আর রুম থেকে বের হলে তো দরজা আওয়াজ হবে, হঠাৎ মনে পড়ল তোমাকে আমি নিচে দেখে এসেছি। আমি বললাম, মামা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? এই নিয়ে মামার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, কিন্তু মামা শিওর দেখেছেন এবং তার কথা আমার বিশ্বাস করতে হলো। আমি জানি না এটা কি ওই বাড়িটি দেখার ফলে হয়েছে কিনা। আমি যেখানে আছি এখনো সমস্যা আছে, কারণ আমার বাড়ির পিছনে যত দূর চোখ যায় শুধুই জঙ্গল। আমি জানি না এই ঘটনার সত্যতা সম্পর্কে। হাসিব ভাই বলেন, আমাকে এ সবই সত্যি, আমি চাইলে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারি। আর এই ঘটনায় এলাকার অনেকের কাছে জানা পরিচিত, নতুন বাসিন্দা যারা তারা প্রায় সবাই জানেন এই বাড়িটি সম্পর্কে। আর এই ঘটনা সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করার মতো সময় ছিল না। আমার 2টা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঘটনাটি পুরো শোনার জন্য। ঘটনাটি সংগ্রহ করতে একটু সময় লেগেছে, কারণ সপ্তাহে আমার 1 দিন ছুটি। 2 রবিবার আমাকে হাসিব ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে ঘটনাটি শোনার জন্য। হাসিব ভাই অনেক ভালো মানুষ মনে হলো আমার, আর আমি তাকে বিশ্বাস করি। ঘটনার মাঝে এক্সট্রা কিছু অ্যাড করিনি, যেমনটি শুনেছি তেমনভাবেই বর্ণনা করলাম। ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় আমি শুনেছি। আমি জানি লেখায় অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাতে কোনো ভুল ত্রুটি আমি তেমন পাইনি, মাঝে মাঝে দাড়ি কমা এগুলো ভুল থাকেই, কিন্তু আরো অনেকেই আছেন যারা আসলে লেখার সময় হয়তো খুব বেশি খেয়াল করে লেখেন না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস তো জানাই আছে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে ইমেল বা অডিও ক্লিপ পাঠাতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি সর্বদা ভালোর দোলেই থাকেন। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমি ভূত.com এর কত বড় একজন ফ্যান। আমি অনেক আগ থেকেই ভূত.com শুনে আসছি, অনেক সময় পড়ালেখার কারণে ভূত.com শুনতে না পারলেও পরবর্তীতে আমি তা প্রিমিয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে শুনি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটা আমি লিখে পাঠাতে চাইছিলাম বাট পাঠাইনি, কারণ আমার পড়ালেখার অনেক চাপ, ফলে আমি ভয়েসের মাধ্যমে পাঠাচ্ছি। আজকের ঘটনাটা ব্ল্যাক ম্যাজিকের উপরে, এবং আমি আগেই বলে রাখি যে এই ঘটনাটা আমি নিজেকে দোষী মানি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি এর জন্য ক্ষমা বা তওবা করেছি। আজকে আমি নিজের সাথে একটি ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়ি নিজে এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়াবার একটি ঘটনা শেয়ার করব। তো বেশি কথা না বলে ঘটনায় যাই। আমার নাম মোহাম্মদ তানভীর শামীম, আমি বলছি শ্রীমঙ্গলের পুনে গ্রাম থেকে। সঙ্গত কিছু কারণে আমি গ্রামের নাম বলছি না। তো ঘটনাটি ফার্স্ট শুরু হয় মৌলভীবাজার থেকে। আমার বাবা পল্লী বিদ্যুতে চাকরি করেন, তো বিভিন্ন জায়গায় বদলি হতে থাকে, তেমনি একটি জায়গা ছিল মৌলভীবাজার। তো সেখানে থাকা অবস্থায় আমার একজন হুজুরের সাথে দেখা হয়। হুজুরটি ছিল বলতে উনি শুধু আমি হুজুর ডাকতাম, কারণ টুপি পরতেন, টুপি না পাগড়ি পরতেন, আর দাড়ি আসছিল খুব লম্বা লম্বা দাড়ি, তাই আমি হুজুর ডাকতাম। উনি আমি প্রথম জানতাম যে উনি কবিরাজি করতেন, যে লোকের কোনো সমস্যা হইলে তাবিজ টাবিজ দিতেন, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে উনি ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত। তো আমি যখন এই খবরটা জানি, বলতে এই ব্যাপারটা জানি, উনি ব্ল্যাক ম্যাজিক জানেন অথবা করেন, তো আমি ছোটবেলা থেকে এসব ব্যাপারে খুব আগ্রহী। তো আমি কি করি, আমি ওনাকে গিয়ে বলি যে আমিও ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আরো জানতে চাই। উনি নির্দ্বিধায় আমাকে তা শিক্ষা দিবেন বলে বলেন, এবং যথারীতি আমি ওনার থেকে শিক্ষাও লাভ করি। শিক্ষা লাভ করি বলতে আমি 2 মাস ওনার সাথে থাকি এবং দেখি যে উনি কিভাবে কাজ কি কাজ করে, এবং এই 2 মাসে আমি যা যা দেখেছি তা আমি আমার লাইফে কখনো দেখিনি এবং মনে হয় আর দেখবো না। আল্লাহ তাআলার কাছে আমি আর অসংখ্য শুকরিয়া যে আমাকে তিনি হেদায়েত দান করেছেন এইসব থেকে, যে আমি আর এই পথে পাওয়ারা থেকে আমাকে আটকাইছেন। তো এইসব শিকার পরে আমি শিকার পরে আমি তিন মাস দুই তিন মাস শিকার পরে আমার বাবার বদলি হওয়ার কারণে আমরা পরবর্তী শ্রীমঙ্গল আসি, তাই আর বাকি শিক্ষাটুকু আমার নেওয়া হয়নি ওনার কাছ থেকে। তো শ্রীমঙ্গল আসার পরে আমার সাথে বলতে আমি যে ব্ল্যাক ম্যাজিক করেছি যার উপরে, তার সে একটি মেয়ে, এবং আমি অনেকে আমাকে বলবেন যে আমার খারাপ ভাবে নিবেন, কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখন কি বলবো, এই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। তো উনি আমার একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, নাম তার নাম আরিফা, ছদ্মনাম। তো আরিফাকে আমার প্রথম থেকে খুব ভালো লাগছিল। তো আমি আমি এই যে ভালো লাগা থেকে তার সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করি, এবং তার সাথে ভালোই ফ্রেন্ডশিপ চলছিল। তো আমি তাকে কিছু বলতে, আমি তাকে ভালোবাসি কথাটা বলতে খুব ভয় পাচ্ছিলাম, তাই তখন আমার মাথায় আসে তার উপর কালো জাদু করার, কালো জাদু করে তাকে শুধু আমার করে ফেলার। কিন্তু আমি সবচেয়ে বড় ভয় পাচ্ছিলাম যে কালো জাদুর মূল নিয়ম উস্তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করা লাগে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ছিল যে উস্তাদের থেকে কোন যে আমি যে ইয়ে নেব বলতে আদেশ বলতে আপনার যে ইয়েটা নেব অনুমতি নেব, উস্তাদের সাথে আমার তখন কোনো যোগাযোগ ছিল না, তাই আমি সিদ্ধান্ত নেই আমি একাই করব, যা হবে পরে দেখা যাবে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, বাট তারপরে করে ফেললাম কাজটা, যা যা লাগে আমি সবকিছু জোগাড় করলাম, এবং সঙ্গত কিছু কারণে আমি বলছি না কি কি জিনিস, কয়েকটা নাম আমি বলছি, যেমন আপনার যেই মেয়ে যে আরিফা, তার নাম তার মার নাম, এবং আরিফার চুলের অংশ, নখের অংশ, একটা কাপড়ের অংশ, এইসব জোগাড় করলাম। জোগাড় করার পরে আমি সেই আসনে বসলাম, এবং আসলে আমি যে একটা চক্র আছে কালো জাদুর, যারা কালো জাদু করে তারা জানে, আমি ফেসবুকে সেই চক্রটি আঁকি, মানে চক্রটা আঁকবো, একে আপনাদের দেখাবো ফেসবুক গ্রুপে bud.com এ, আপনারা সবাই দেখবেন। এবং আমি ঘটনায় যাই যে আমি তারপরে চক্র বানাই এবং যেসব কাজ সব কার্যক্রম শুরু করি, এবং আমার কথা ছিল যে আমি তিনজন জিনকে হাজির করব, এবং আমি তাদেরকে আরিফের উপর চালান করব। বলে রাখা ভালো যে সেটা আমার লাইফের ফার্স্ট কালো জাদু ছিল, তাই আমি খুব ভয় পাচ্ছিলাম। এখন মূল সমস্যা গিয়ে ঘটে, ওই সময় আমার যে মন্ত্র ছিল সেগুলো পড়তে আমার একটু গন্ডগোল হয়ে যায়, ফলে জাদু উল্টা হয়ে যায়। যে আমি বলতে কিছু কারণে আমি বলছি না কি উল্টা হয়েছিল, তার একটা বলতে আমি জিনেদের সাথে যে জিনিসটা দেওয়ার ওয়াদা করেছিলাম, তারা সেটার বদলে সে আমার রুটাকে আমি দিয়ে দিয়েছিলাম তাদেরকে। বলতে আমি তো সে সময় নতুন, ফার্স্ট টাইম ভয়ের আমি রুটাকে, আমার নিজের রুটাকে তাদের কাছে দিয়ে দিয়েছিলাম। কথা ছিল আরিফা যেদিন আমার হবে আমার রুটা তাদের হয়ে যাবে, এইরকম কিছু কথা ছিল। পরবর্তীতে আমার সাথে যা যা ঘটেছে তা এখন আমি আপনাদের সামনে বলছি। যে এই বলার পরে এক সপ্তাহের ভিতরে আরিফা আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক, আরিফাকে আমি কিছু বলিনি, আরিফা আমার সামনে এসে আমার সাথে আমাকে প্রপোজ করে ভালোই যাচ্ছিল। তারপরে গিয়ে আমার সাথে সমস্যা শুরু হয়, আমি আমার আশেপাশে কারো উপস্থিতি লক্ষ্য করতে থাকি। তো এইসব বিষয় নিয়ে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন এইসব ঘটনা। এখন বলতে গেলে আমার অডিও ক্লিপটি আরো বড় হয়ে যাবে, তো আমি এইসব ঘটনা অন্য কোনো সময় বলবো। হচ্ছিল বিভিন্ন আমি ছায়ামূর্তি দেখতাম, একা ঘুমাইতে ভয় পাইতাম, এরকম তো আমি আমার এসব ঘটনা আমি ভয়ে কাউকে জুড়ে কাছে বলতেও যেতে পারতাম না, কারণ ব্ল্যাক ম্যাজিক আমি করছি এটা কিভাবে বলবো। তারপরে সাহস করে একদিন আমি আমাদের যে এলাকা বলতে শ্রীমঙ্গলের একটা কোন এক মসজিদের ইমামের সাথে দেখা করি, এবং আমি খুব লজ্জা বোধ করে ইমাম সাহেবকে বললাম যে আমি এরকম এরকম ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যে এরকম এরকম হয়েছে। তারপর উনি বললেন, ওই আমি যে ব্ল্যাক ম্যাজিক করার সময় তিনটি জিনকে হাজির করেছিলাম, তার মধ্যে একটি জিনকে আমি আমার রূপ দান করে দিয়েছিলাম, বলতে যে বলেছিলাম যে যেদিন আরিফ আমার হবে সেদিন আমার রূপ তার হয়ে যাবে। তাই সে আজ আমার রূপ নেওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরছে। আমি তো খুব ভয় পাই। তখন ইমাম সাহেব বলেন, শুনো, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং এইসব কালো জাদু থেকে বিরত থাকো, কারণ এটা কালো জাদু, আল্লাহর সাথে কুফরি। এইরকম বলে আমাকে অনেক কিছু বুঝালেন। তারপর আমি এটার উপায় খুঁজলাম। তিনি বললেন কিছু উপায় বললেন যে এইসব কাজ করো ঠিক হয়ে যাবে, এবং বললেন যে পরের দিন বিকালে ওনার কাছে গিয়ে দুইটা তাবিজ নিয়ে আসতে। যথারীতি রাতে আমার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি। পরের দিন বিকেলে আমি গিয়ে তাবিজ নিয়ে আসি, কোনো সমস্যা তাবিজ করার পর কোনো সমস্যা হয় না, কিন্তু অনেক ধরনের ঘটনা আমার সাথে ঘটতেই থাকে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারে না। তো এইসব নিয়ে খুব ভয় ভয়ে ছিলাম, এইসব নিয়ে তো এইসব নিয়ে যেসব আমি খুব মানে খুব উত্তেজিত এবং খুব ভয়ে ছিলাম। তখন হঠাৎ একদিন আমার কাছে খবর আসে আরিফ আর এই দুনিয়াতে নেই। খুব অস্বাভাবিক অমানবিক ভাবে তাকে কেউ হত্যা করেছিল, হত্যা করে কোন এক নদীর ধারে ফালাই দিছিল। তখন আমি নিশ্চিত হলাম যে এটা ওই জিনগুলোর মধ্যে যে কোনো একজনের কাজ। আমার তখন খুব কষ্ট লাগছিল, যার জন্য সবকিছু করা তাকে আমার কারণে মরতে হলো। তো লিসেনার্স, কেউ আমাকে ভুল বুঝবেন না বা খারাপ ভাববেন না, কারণ আমি জানি এটা আমার ভুল হয়েছে, কিন্তু মানুষ তো ভুল করে, মানুষ মানেই তো ভুল। তো আবারও ঘটনায় ফিরি। তো এইসব ঘটনা নানান ঘটনা ঘটতে থাকে। তো হুজুর আমাকে বলে যে তুমি তোমার বাসায় যাও, যে বাসায় যাও বলতে হুজুর আমাকে ফোন দিয়ে বলে যে আমি তোমার বাসায় আসবো, তুমি তোমার বাসায় যাও, আমি তোমার বাসায় আসতেছি। তো আমি তাড়াতাড়ি বাসায় যাই, গিয়ে বসি। তারপরে হুজুর আসে, হুজুর এসে আমার রুমে গিয়ে আসন টাসন বসিয়ে ওই তিনজন জিনকে হাজির করে, এবং তারা আমি যে তাদের সাথে যে চুক্তি করেছিলাম সেই চুক্তির কথা বলে তখন হুজুর বলেন যে আমি তোমাদের তিনজনকে তিনটি ছাগল দেব। তখন ওই দিনগুলো বলে যে শুধুমাত্র তিনটি ছাগল, আমাদের কি এই দ্বারা হবে? সে তো বলেছিল তার রুহ দিবে, রুহুর বদলা কি তিনটি ছাগল হয়? তখন হুজুর বলেন, তোদেরকে যা বলেছি তাই কর, না হলে দেখ কি করি। এই বলে হুজুর পাক পানি তাদের উপর মারে, এবং তারা খুব আত্মচিৎকারে উঠে এবং বলে, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের উপরে পানি ফালিস, দেখ কি করি। এই বলেই তারা রুমের মধ্যে তাণ্ডব শুরু করে, এবং তখন হুজুর কিছু দুয়া দূর পরে একটি বোতলের মধ্যে সেই তিনটি জিনকে বন্দি করে এবং বলেন যে তোরা খুব বড় ভুল করেছিস, তোদেরকে আর ছাড়বো না, এই সারা জীবন এই বোতলেই থাকবে। বলে হুজুরের বোতলটি ওনার পুতলার মধ্যে ভরে নেন এবং আমাকে বলেন, শুনো, জীবনে আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষা নেন, এবং আমাদের উচিত সেই পরীক্ষাগুলোতে ধৈর্যশীল ভাবে থাকা। ধৈর্যশীল, নিজেকে ধৈর্যশীল করে তোলা। এই বলে হুজুর আমাকে আর একটু পানি পড়ার কিছু কিছু সুরা শিখিয়ে দোয়া শিখিয়ে দেন, যে প্রত্যেক দিন রাতে ঘুমাবার আগে এই দোয়া গুলো পড়বা এবং উজু করে ঘুমাবার পরে অবশ্য কোন সমস্যা হয়নি। কিন্তু আমি রাতে অনেক সময় ভয় পেয়ে উঠতাম, ভয় পেয়ে বলতে আমার মনে হতো কেউ যেন আমার পায়ে ধরে টানে, এরকম মনে হতো। আর স্বপ্নে আমি অনেক কিছু দেখতাম, বলতে একটা স্বপ্ন আমার অনেক লম্বা হতো এবং আমি স্বপ্নের মধ্যে চিৎকার দেওয়ার সাথে বাস্তব জীবনে চিৎকার দিতাম। তো রাসেল ভাই এইটুকুই ছিল আমার ঘটনা। আর আমি আল্লাহর কাছে তওবা করেছি যে আর এইসব কালো জাদুর পথে যাব না, এবং আশা করছি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগবে লিসেনার্স। এবং আমি এত ভালো করে গুছিয়ে বলতেও পারিনি জানিনি, কারণ এটা আমার ফার্স্ট ঘটনা। আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম তো তা নেওয়া হয়নি, কারণ আমার আমি এত ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের খুবই লজ্জিত, আমি যে কাজটি করেছি যে তা অত্যন্ত ঘৃণিত একটি কাজ, এবং আমাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।
সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আজ অনেক দিন পর আপনাদের জন্য ঘটনা লিখতে বসলাম। ইচ্ছা ছিল কুরবানির ঈদ স্পেশাল এপিসোডে ঘটনাটি পাঠাব, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তার হয়ে ওঠেনি। আমার অসুস্থতার সময় আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের দোয়ায় আজ আমি সুস্থ আলহামদুলিল্লাহ। যাদের ভালোবাসা আর দোয়া আমাকে সুস্থ হতে সাহায্য করল, তাদের জন্য ঘটনা নিয়ে ফিরব না তা হয় না, আর তাই আপনাদের মাঝে আজ ফিরে এলাম আমি সিফাত আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ আমি আপনাদের কাছে ভিন্ন ধর্মী একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে এমন কোনো ঘটনা শুনিনি, যেহেতু আমার কাছে ঘটনাটি ভিন্ন ধর্মী লেগেছে, তাই আপনাদের সাথে আমি আজ ঘটনাটি শেয়ার করার লোভ সামলাতে পারিনি। ঘটনাটি আমাকে বলেছেন আপনাদের মতোই একজন লিসেনার, তার নাম আব্দুল আলিম হায়দার। অনেক কথা বললাম, এবার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি ঘটনায়। বলছেন আব্দুল আলিম হায়দার, শয়তান এটা শুধুমাত্র একটা শব্দ নয়, অনেকের কাছে হয়তো সেটা নাও হতে পারে, কিন্তু কিছু মানুষ আছে যাদের জীবনে এই নাম একটা অভিশাপের মতো। দুনিয়ার শুরু থেকেই মানুষের রক্তে রক্তে ঘুরে বেড়াচ্ছে এই শয়তান, মাকড়সার জালের মতো করে যেন পৃথিবীটাকে ঘিরে রেখেছে আর ক্রমাগত নিজের রাজত্বের জানান দিয়ে যাচ্ছে। আমি খুব কাছ থেকে শয়তানের খেলা দেখেছি, মরণ খেলা, যেখানে মানুষের জীবন ছিল একেবারেই তুচ্ছ, ঠিক যেমন বাতাসে পাখির পালক ভেসে বেড়ায়। এগুলো আমার কথা নয়, এগুলো আমার দাদা আব্দুল মালিক হায়দারের কথা। আমরা সকলেই ছোটবেলায় বাবা মা দাদা দাদুর কাছে ভূতের গল্প কম বেশি শুনতাম, আমিও শুনেছি, তবে আমার নানুর থেকে নানার থেকে। আমার বাবা দাদা দাদু কখনো এসব নিয়ে কিছুই বলতেন না, আমি তাদের কাছে গল্প শুনতে চাইলে তারা চুপ করে বসে কি যেন ভাবতেন, বলতেন,
দেখো বাবা, আমরা
অনেক কিছুই শুধু শোনা বা কাহিনী ভেবে সেটা শুনে বা মনে মনে কল্পনা করে থাকি, কিন্তু সেই কল্পনার বাইরেও যদি কিছু আমাদের সামনে ঘটে তখন তো আমরা নিছক কল্পনা থাকে না, আমাদের কাছে ওইসব কল্পনার ঊর্ধ্বে। আর তাই এসব নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো।
আমি অনেক ছোট ছিলাম, সে সময় আমি আমার দাদার কথাগুলো সঠিক অর্থ বুঝতে পারতাম না, কিন্তু যখন বুঝলাম তখন আমার পায়ের নিচের মাটি যেন কাঁপতে শুরু করল। আমি অজানা এক অন্ধকারের অতলে যেন হারিয়ে যাই, সেই অতলে আমাদেরকে নিয়ে গিয়েছিল অন্ধকারের সর্দার। আমার দাদা তার জীবনে কি করুণ অবস্থার সম্মুখীন হয়েছে তা ভেবে আমার খুব খারাপ লাগে না, বরং শরীরের রক্ত হিম হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। দাদার কাছ থেকে আমি অনেক জোর করেও এই ঘটনা শুনতে পারিনি। তিনি এসব নিয়ে কথা বলতেন না, একেবারেই না। যখন আমি পূর্ণ বয়স্ক হলাম তখন আমার বাবার কাছ থেকে শুনেছি এই রক্ত হিম করা ঘটনা। আমি আমার ভাষাতেই বলছি, সালটা 1967 কিংবা 68 হবে। আমার বাবা মানে তোর দাদা তখন এলাকার ছোটখাটো একজন জমিদার ছিলেন। তিনি সাধারণত বন জঙ্গল এলাকার জমি বেশি কিনতেন, জমি কিনে সেটা পরিষ্কার করে চাষিদের দিয়ে চাষ করতেন। এটা বলতে গেলে আমার বাবার একরকম নেশা ছিল। তখন আমাদের দেশ ভাগ হয়নি, বাবার জমি কেনার নেশা বাবাকে ভারতবর্ষেও নিয়ে পৌঁছায়। সেখানকার কোনো এক অঞ্চলে বাবা বিশাল বড় একটা জমির সন্ধান পান। সেই জমির দাম আগে অনেক বেশি ছিল, কিন্তু বাবা যখন জমি কিনতে চান তখন জমি বিক্রেতার দাম শুনে বাবা অবাক হয়ে যান, জমির দাম প্রায় 30% কম চাওয়া হচ্ছে। বাবা তো মহাখুশি, তিনি কোনো চিন্তা না করে জমিটি কিনেই ফেলেন। আমাদের পরিবারের অনেকেই অবাক হন, কেননা বাবার জমি কেনার নেশা কারোরই অজানা নয়, সকলে জানতেন, কিন্তু এত দূরে গিয়ে বাবা জমি কিনলেন যে সেটা আর কারো হজম হচ্ছিল না। বাবা জমিটি কিনে যখন বাড়ি ফিরে আসেন তখন তার চোখে মুখে ছিল অনেক প্রশান্তির ছাপ। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন তার সারা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করে বিজয়ী হয়ে ফিরেছেন। আমার বাবা সেদিন রাতে খাবার সময় আমার মাকে বললেন, বুঝলে আজ আমার মনটা খুব ভালো, আমার বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে পেরেছি আমি, আমার বাবা আমার উপর হয়তো আজ অনেক খুশি, অনেক বড় বোঝা আমার মাথা থেকে নেমেছে। আমার মা আমার বাবা এসব কি বলছে তা জিজ্ঞেস করলে বাবা উত্তরে বলেন, ভারতবর্ষে সেই জমিটা আমার বাবার কেনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই তিনি মারা গেলেন। তিনি আমাকে মাঝে মাঝে বলতেন আমার দাদা নাকি স্বপ্নে দেখা দিতেন আর ওই জমি কিনতে বলতেন। বাবা একটা সময় সেখানে জমিটি দেখতে চলে যান, কিন্তু কেনা আর হয়নি, বাবা সেখান থেকে ফেরার পথেই মারা গেলেন। আজ কয়েক বছর যাবত আমিও স্বপ্নে আমার বাবাকে দেখছি, তিনি আমাকে সেই জমিটি কেনার জন্য অনুরোধ করছিলেন, আমি বাবাকে কথা দেই সেই জমি কেনার। শেষ ইচ্ছাটা পূরণ করার জন্যই আমি এই জমিটি কিনে ফেললাম, তাই আজ আমার খুব শান্তি লাগছে। বাবার কথা শুনে আমার মাও অনেক খুশি হন। আমার বাবা সেদিন রাতেই ঠিক করেন সেই জমিতে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন এবং তার বাবার নামে হবে সেই মসজিদ। বাবার কথা শুনে সকলেই খুব খুশি হন। জমিটি কেনার পর থেকেই বাবা আমাদের বাড়িতে খুব একটা থাকতেন না, তিনি একা একাই তার সদ্য কেনা জমির কোনো এক স্থানে গিয়ে বসে থাকতেন। মসজিদ বানানোর ইচ্ছে অনুযায়ী জমিতে মসজিদ নির্মাণ করার জন্য তিনি লোক নিয়ে যান জমি দেখাতে। বাড়ি বানানোর কারিগর বাবার বলা ঠিকানায় গিয়ে সেই জমিতে বাবাকে না দেখে খুঁজতে থাকেন। বাবাকে খুঁজতে খুঁজতে তারা কিছুটা ভেতরে চলে যান। জমিটি ছিল একেবারে গভীর জঙ্গলের মতো, বাইরে গাছপালা কম হলেও ভেতরে এত বেশি গাছ যে আলোও সেখানে ঠিকমতো প্রবেশ করছিল না। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো কিছুকে মানব চক্ষু থেকে আড়াল করতে যাচ্ছে। জমির মাঝ বরাবর গেলে তারা দেখেন আমার বাবা মাটিতে বসে কিছুটা দূরে ছলছল চোখে তাকিয়ে আছেন। বাড়ির কারিগরদের দেখে বাবা রেগে গেলেন, তিনি তাদের ধমক দিয়ে বললেন, চলে যা তোরা এখান থেকে, এখানে কোনো বাড়ি হবে না, এই জমি যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে কেউ আসবি না, আমি জমির চারপাশ বেড়া দিয়ে মুড়িয়ে দেব, সবার প্রবেশ নিষিদ্ধ, একমাত্র আমি থাকবো এখানে। বাবার কথা শুনে মিস্ত্রিরা রাগারাগি করে সেখান থেকে চলে আসেন। আমাদের বাড়ি এসে আমার চাচাকে সব খুলে বলেন। এরপর অনেকদিন বাবা বাড়ি ফেরেননি, দূরত্বটাও কিছুটা কম ছিল না। প্রায় 10-15 দিন পর একদিন সকালে বাবা বাড়ি এসে আমার মাকে দ্রুত খাবার দিতে বলেন। তার নাকি খুব তাড়া আছে, তাকে যেতে হবে। মা তাকে জিজ্ঞেস করেন এই কয়দিন তিনি কোথায় ছিলেন। বাবা মায়ের কথা শুনে রেগে যান। তিনি বলেন ছেলে বাবার কাছে থাকলে বাকিদের এটা নিয়ে কথা বলার অধিকার নেই। আমার মা আমার বাবার কথা শুনে মনে করেন আমার বাবা হয়তো এই কয়দিন তার বাবার কবরের কাছে বানানোর ঘরটায় ছিলেন, তাই মা আর কিছু বলেননি। বাবা খেতে বসে মাকে বলেন
আজ বাবার সাথে অনেক কথা হলো, তুমি জানো আমার বাবা একা একা খুব কষ্ট পাচ্ছেন, তাই আমাকে তার সাথে থাকতে বলেছেন। তিনি আমাকে বলেন আমি যেন তাকে এখানে নিয়ে আসি। আমি অনেক বোঝালাম বাবাকে এত দূরে তাকে আমি কিভাবে নিয়ে আসবো, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এখন বাবাকে এখানে আনার ব্যবস্থা করতে হবে, তুমি চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে আসবো, বাবা তোমাকেও দেখতে চেয়েছেন।
আমার মা আমার বাবার মুখে এমন পাগলের মতো কথা শুনে বিচলিত বোধ করেন। তিনি সবকিছু আমার চাচাকে জানান। আমার চাচা আমার বাবার কাছে এসে বলেন
ভাইয়া আপনি কার কথা বলছেন, আমাদের বাবার কবর তো আমাদের বাসা থেকে একটু দূরেই, বাবা তো কাছেই থাকেন, এত দূর থেকে আনতে হবে মানে আমি বুঝলাম না। আর উনি তো মারা গেছেন, উনি কিভাবে কথা বলবেন, ভাবিকেই বা দেখতে চাবেন কিভাবে।
বাবা যেন সিংহের মতো হুঙ্কার তুলে আমার চাচাকে ধমক দিয়ে বললেন
কি বললি,
বাবা এখানেই আছে, তোকে কে বলেছে?
আমার বাবা ভারতবর্ষে আছেন, তিনি আমার সাথে কথা বলেছেন, এখানে আসতে চান তিনি, আমি তাকে এখানে নিয়ে আসব, তোদের কারো সাহায্য লাগবে না, আমার বাবাকে আমি এখানে নিয়ে আসব। আর শোন, আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে তো জীব টেনে ছিঁড়ে ফেলে দেব বলে দিলাম।
বাবার এমন কথা ও আচরণে আমার চাচাও চিন্তায় পড়ে যান। কেননা বাবা কি বলছেন না বলছেন তার কোনো আগামাথা কেউ বুঝতে পারছিল না। বাবা সেদিন রাগ করেই খাবার ফেলে উঠে বাইরে বেরিয়ে যান। বাবা বের হওয়ার 2-3 মিনিটের মাথায় আমার চাচা বাবাকে আনতে বের হন, কিন্তু তিনি বাবাকে কোথাও খুঁজে পান না। 2-3 মিনিট সময়ে বাবা একেবারে দৃষ্টির বাইরে চলে গেলেন, এটা চাচা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আশেপাশে অনেক খুঁজেও বাবাকে পাওয়া যায় না। এরপর প্রায় 15 দিনের মতো বাবা বাসায় ফেরেননি। বাবা ভারতবর্ষে যে জমি কিনেছেন সেখানে ঠিকানা জানার জন্য আমার চাচা সেই বাড়ি বানানোর কারিগরদের খোঁজ করতে থাকেন, কিন্তু তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। 20 দিনের মাথায় বাবা ফিরে আসেন। বাবা যেদিন ফেরেন সেদিন তার শরীর ছিল অনেক জ্বর, বাবা জ্বরে কাঁপছিলেন। বাবাকে নিয়ে বিছানায় শোয়ানো হয় কিন্তু বাবার জ্ঞান কোনোভাবেই ফেরে না। বাবা অজ্ঞান হয়ে সারাদিন বিছানায় পড়ে থাকেন, তার মুখ ফ্যাকাশে হয়ে যেতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন যাবার পর আমার চাচা একদিন রাতের বেলা বাইরে যাবার সময় দেখেন বাড়ির উঠোনে একপাশে অন্ধকারে কি যেন নড়াচড়া করছে। চাচা হারিকেন নিয়ে যান দেখার জন্য। চাচা সেখানে যা দেখেন তা তার আত্মা শুকিয়ে যায়। তিনি দেখেন আমার বাবা একটা কালো কুঁচকুঁচে বিড়ালের শরীর থেকে মাংস খুবলে খাচ্ছেন। আমার চাচাকে দেখে তার দিকে তেড়ে এসে বলেন
কিরে আমাকে চিনতে পারছিস না,
আমি তোদের বাবা, তোরা আমাকে একা ফেলে চলে আসতে পারলি, আমি একা কত কষ্টে ছিলাম জানিস,
তোর ভাই আমাকে এখানে নিয়ে এসেছে, চিন্তা করিস না চিন্তা করিস না,
আমি আর একা নেই, তোদের সাথেই থাকবো, ভালো হবে না বল।
আমার বাবার এমন কথা শুনে আমার চাচা চিৎকার দিয়ে ঘরে এসে আমার বাবার রুমে গিয়ে দেখেন আমার বাবা বিছানায় সেই আগের মতো করেই পড়ে আছেন। চাচা ভাবতে থাকেন তাহলে বাইরে তিনি কাকে দেখলেন, নিজের ভাইকেই দেখলেন তিনি, আবার নিজের ভাই তাকে তাদের বাবা হিসেবে পরিচয় দিচ্ছে, এটা কিভাবে সম্ভব। আমার চাচা প্রচণ্ড ভয় পান। পরের দিন সকালে তিনি কাউকে কিছু না বলে মসজিদ থেকে হুজুর নিয়ে আসেন। হুজুর এসে আমার বাবাকে দেখেন, তিনি তার সাথে করে একটি পুটলি নিয়ে এসেছিলেন, সেখান থেকে একটা চন্দন কাঠের ডাল বের করে বাবার নাকের কাছে নিতেই বাবা কেমন যেন পাগলের মতো সেই কাঠের ঘ্রাণ শুঁকতে থাকেন। হুজুর আমাদের পরিবারের সবাইকে বাইরে যেতে বলেন। আমাদের রুম থেকে বের হয়ে আসার পর সকলেই একসাথে বাইরে দাঁড়িয়েছিলেন। আমি তখন অনেক ছোট, ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। কিছুক্ষণ পর হুজুর বের হয়ে আসেন আর বলেন বাবার নাকি জ্ঞান ফিরেছে। বাবা আমার মা আর চাচাকে ভেতরে ডাকেন। বাবা আমার মা আর চাচাকে বলেন
ভুল, অনেক বড় ভুল করে ফেলেছি, এই ভুলের মাশুল আমাদেরকে তো দিতেই হবে,
সাথে আরো কয়েকজনকে দিতে হবে, যাকে বাবা ভেবে মুক্ত করলাম সে তো একটা শয়তান। আমার সাথে করে এখানে এসেছে, কাউকে ছাড়বে না। আমি ভারতবর্ষে সেই জমির মাঝ বরাবর একটি কবর খুঁজে পেয়েছিলাম, সেই কবর থেকে আমি বাবার আওয়াজ পেতাম। বাবা আমায় ডাকত, মুক্ত করে দিতে বলত। আমি একদিন কোদাল দিয়ে সেই কবর খুঁড়ি, কবর খোঁড়ার কিছুক্ষণ পর আমি দেখি কবরের ভেতর তেমন কিছুই নেই, সেখানে আছে একটি কুয়া। কবরের ভেতর কুয়া, আমি খুব অবাক হয়ে যাই। কুয়ার একটু গভীরে আমি একটি সোনার কাজ করা বাক্স ঝুলতে দেখি, সেই বাক্সের গায়ে অন্য ভাষায় কিছু লেখা ছিল। আমি বাক্স হাতে নিতেই আমার বাবার কথা শুনতে পাই, আমার বাবা আমাকে বলছেন তাকে মুক্ত করতে। আমি বাবার আওয়াজ শুনে সেই বাক্স খুলে দেই, আর সাথে সাথে সেখান থেকে আমি ছিটকে দূরে পড়ে যাই। কিছুক্ষণ পর আমি দেখি আমার সামনে আমার মতোই একজন দাঁড়িয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে আর বলছে আমি এর ইনাম পাব। এর কিছুক্ষণের মধ্যেই আমি নিজেকে আমার বাসার উঠোনে আবিষ্কার করি, এরপর আমার আর কিছু মনে নেই। বাবার এসব কথা শুনে আমার চাচা আর মা ভয়ে কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন। হুজুরকে সব জানালে হুজুর বাবার কাছে সেই জমির ঠিকানা জানতে চাইলে বাবা কিছুই বলতে পারেননি, তিনি কিছুতেই সেই ঠিকানা মনে করতে পারছিলেন না। এরপর বাবা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকেন। এসব নিছক দুর্ঘটনা ভেবে সবাই মেনে নিয়েছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সমস্যা শুরু হয় আমার চাচার সাথে। আমার চাচা ঘুম থেকে ওঠার পর উঠোনে যেতেন দাঁত ব্রাশ করতে, উনি ফজরের সময় সাধারণত উঠতেন। হঠাৎ একদিন উনি ব্রাশ করতে গিয়ে দেখেন দরজার সামনে একটা ধবধবে সাদা বিড়াল মরে পড়ে আছে। এই দৃশ্য দেখে ওনার খুব খারাপ লাগে, বিড়ালটার জন্য তিনি বেশ ব্যাকুল হয়ে পড়েন, কিন্তু তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন। বাসার কাউকে না জানিয়েই তিনি একাই দূরে একটা স্থানে বিড়ালের মৃতদেহ কবর দিয়ে বাসায় ফিরে আসেন। বিড়ালটার গলায় একটা সুন্দর ফিতা বাঁধা ছিল যা তিনি কবরেই রেখে দিয়ে আসেন। সেদিন আর কোনো সমস্যা হয়নি, আমার বাবাও স্বাভাবিক ছিলেন। কিন্তু পরের দিন সকালে আমার চাচা আবার উঠোনে গিয়ে ব্রাশ করতে করতে দরজা খুলে দেখেন আজও একটা বিড়াল মরে পড়ে আছে। আজকে বিড়ালটার পুরো শরীর সাদা, কিন্তু লেজটা কালো, আর এই বিড়ালের গলায়ও সেম ফিতা বাঁধা। চাচা এবারে কিছুটা অবাক হন, টানা দুই দিন একই স্থানে বিড়াল মরে পড়ে আছে, এটা কোনো স্বাভাবিক কিছু হতে পারে না ভেবে তিনি বিড়ালটাকে সেম স্থানে কবর দিয়ে মসজিদের হুজুরকে জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু কবর দিতে গিয়ে তিনি দেখেন গতকালের কবরের মাটি একেবারে ভূমির সাথে সমান্তরাল হয়ে গেছে। কৌতূহল বশত তিনি সেই কবর খুঁড়ে দেখেন সেখানে কোনো বিড়ালের মৃতদেহ নেই। তিনি কিছুটা ভয় পান, ভয় ভয় তিনি আজকের বিড়ালের মৃতদেহটা কবর দিয়ে বাসায় এসে অজু করে মসজিদে চলে যান। নামাজ শেষে তিনি হুজুরকে সব জানান, হুজুর বলেন এতে তেমন চিন্তার কিছু নেই। আমার চাচা হুজুরের কাছে অনুরোধ করেন বাসা বন্ধ করে দেবার জন্য, হুজুর এসে বাসা বন্ধ করে দিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরদিন আমার চাচা আবার একটি বিড়ালের মৃতদেহ পান, আজ বিড়ালের মাথা ছাড়া সম্পূর্ণ শরীর কালো। এবারে চাচা ভাবেন একে কবর না দিয়ে বস্তায় ভরে কোথাও আজকের দিনটা রাখবেন, কাল যদি বিড়াল দেখেন তাহলে বস্তা চেক করে দেখবেন সেখানে আগের দিনের মরা বিড়াল আছে কিনা। যেভাবে সেই কাজ, চাচা পরের দিন সকালেও বিড়ালের মৃতদেহ পান, এবারের বিড়াল সম্পূর্ণ কালো। চাচা জলদি গিয়ে বস্তা খুলে দেখেন বস্তায় কোনো বিড়াল নেই। চাচা এবার বুঝতে পারেন এটা সেই বিড়াল যেটা তিনি প্রথম দিন দেখেছিলেন, কিন্তু বিড়ালের রং পরিবর্তন হওয়ার জন্য তিনি শিওর হতে পারছিলেন না, তিনি যেন এক গোলক ধাঁধায় পড়ে যান। চাচা বিড়ালের মরদেহ কবর দিয়ে মসজিদে যান নামাজ পড়তে। নামাজ শেষে হুজুরকে আবারও সব জানান, হুজুর বাসায় আসতে চান। হুজুর বাসায় এলে দেখা যায় বাসায় সবাই আছে কিন্তু আমার বাবা নেই, বাবা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। হুজুর আবার চাচাকে বলেন আমি তো ভেবেছিলাম এটা সামান্য ব্যাপার, কিন্তু এখন দেখছি অন্যরকম, আপনি যে বিড়ালটি দেখেছিলেন সেটা আলাদা কোনো বিড়াল ছিল না, প্রতিদিনই আপনি একই বিড়াল দেখেছেন। বিড়ালের গায়ের রং দিন দিন কালো হয়ে যাওয়ার ব্যাপারটা এখন পরিষ্কার, বিড়াল দ্বারা আপনার ভাইকে বোঝানো হয়েছে আর রং দ্বারা শয়তানের আধিপত্য, আপনার ভাইয়ের ওপর শয়তান ভর করেছে, এটা সেই শয়তান যাকে আপনার ভাই মুক্ত করেছিল। আপনার ভাইয়ের ওপর ভর করার পেছনে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আপনি কি সেই জায়গা চেনেন যেখান থেকে শয়তান ছাড়া পেয়েছে? আমার চাচা সেই জায়গা চিনতেন না। কিছুদিন পর সেই বাড়ি বানানোর কারিগরদের সাথে সৌভাগ্যবশত চাচার দেখা হয়। চাচা তাদেরকে অনেক টাকার লোভ দেখিয়ে সেই জায়গায় নিয়ে যেতে বলেন। তারা সম্মতি দিলে চাচা তাদের সাথে হুজুরকে নিয়ে সেই জায়গায় যাওয়ার প্রস্তুতি নেন। সেখানে যাওয়া ছিল অনেক সময় সাপেক্ষ। তারা সেখানে পৌঁছে দেখেন আমার বাবা সেই কবর দিয়ে ঢাকা কুয়োর কাছে বসে অঝরে কাঁদছেন। বাবার কান্নায় যেন আশেপাশের পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। বাবাকে হুজুর জিজ্ঞেস করেন তার কান্নার কারণ। তিনি বলেন,
ওই যে কুয়াটা দেখছেন, ওই কুয়াটা কাটা হয়েছিল কেন জানেন? আমি বলি, শুনুন, ওই কুয়াটা কাটা হয়েছিল আমাদের কবর হিসেবে। যিনি কুয়োটা কেটেছিলেন তিনি ছিলেন একজন পীর। এই কুয়া আমার বাবার কবর বা কারাগার হিসেবে কাটা হয়। আমার বাবা এই কুয়ার অতলে বন্দী। আমার সাথে তিনি কথা বলেন, তিনি মুক্তি চান, আমি তাকে মুক্ত করেই ছাড়ব। যেভাবেই হোক আপনারা এখান থেকে চলে যান, আমার জন্য আপনাদের পরিবারের দুইটি জীবন যাবে, কিন্তু আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে আরো অনেক জীবন যাবে। এবার সিদ্ধান্ত আপনাদের, আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। আমরা শয়তানের বংশধর, কারো জীবন নাশ করা আমাদের কাজ নয়, প্রয়োজনেই কেবল আমরা এটা করি। সেই প্রয়োজনে বাধাদানকারী সকলেই আমরা আমাদের ক্রোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। চলে যান, আবারও বলছি।
বাবার প্রথম কথায় চাচা এবং হুজুর বেদনা ও কষ্ট অনুভব করেন, কিন্তু পরের কথাগুলোই ছিল হিংস্রতা। হুজুর বাবাকে জিজ্ঞেস করেন,
আপনি তখন মুক্ত, আপনার বাবাকে তাহলে মুক্ত করতে পারছেন না কেন?
উত্তরে বলেন,
আপনাদের এত কিছু কেন বলবো? শয়তানের বংশকে আপনারা সাহায্য করবেন? করবেন না, আপনারা চলে যান, আমি আমার বাবাকে মুক্ত করব।
এই কথা বলে আমার বাবা নাকি দৌড় দিয়ে ঘন জঙ্গলের ভেতরে কোথাও হারিয়ে যান। বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। হুজুর আর আমার চাচা বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আমার মাকে সব জানান। আমার মা কান্নায় ভেঙে পড়েন। বাবা চলে যাওয়ার পর আমার চাচা সকালে আর কোনো বিড়ালের মরদেহ পাননি। দেখতে দেখতে প্রায় 7 মাস কেটে যায়, বাবা ফেরেন না। সবাই ধরেই নিয়েছিল বাবা হয়তো আর বেঁচে নেই। অনেক জিন বাটি চালান দিয়েও বাবাকে পাওয়া যায়নি। এভাবেই আমাদের জীবন কেটে যাচ্ছে। ঘটনার মূল আকর্ষণ এখান থেকেই শুরু। আমার বাবা 7 মাস পরে ফিরে আসেন। এই 7 মাস তিনি কোথায় ছিলেন, কি করেছেন, কোনো কিছুই তিনি বলতে পারেন না। বাবা বলেন তিনি নাকি ঘুমিয়েছিলেন, আর ঘুম থেকে উঠে দেখেন তিনি তার বাবা মানে আমার দাদার কবরের উপরে শুয়ে আছেন। তিনি দ্রুত বাড়ি চলে আসেন। বাবা ফিরে আসায় বাড়ির সকলেই খুশি হন। বাবার ফিরে আসাটাই ছিল আসল কথা, বাকিগুলো তেমন জরুরি কিছু না ভেবে সবাই বাবার ফিরে আসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দিনকাল ভালোই যাচ্ছিল। বাবা যেদিন থেকে ফেরেন সেদিন থেকেই তিনি রাতে কিছু ভাঙা ভাঙা স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি প্রথম দিন দেখেন তিনি সেই ভারতবর্ষে কিনা তার জমির কবরের সামনে বসে কাঁদছেন। কান্না শেষ হলে তিনি কবরের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছেন তিনি তার বাবাকে মুক্ত করেই ছাড়বেন। এরপরই তিনি অন্য কোনো এক জায়গা দেখতে পান। এখানে মানুষ কিছুটা অন্যরকম, অন্যরকম বলতে তাদের ভাষা, চেহারার গঠন, গায়ের রং আমাদের দেশের মানুষের মতো না। তারা বেশ ফর্সা এবং মুসলিম রীতিনীতি পোশাকধারী। সেখানে গিয়ে বাবা নাকি তাদের ভাষাতেই কথা বলেন। বাবা কি কথা বলেছিলেন তা বাবার সম্পূর্ণ মনে ছিল না। যতটুকু মনে ছিল তা হচ্ছে এরকম, আনা রাবু আল জালাম। এই কথাটি ছিল একটি আরবি বাক্য যার অর্থ আমি অন্ধকারের সর্দার। এইটুকু আমার বাবার মনে ছিল। এই বলে তিনি আরো বেশ কিছু কথা বলেছিলেন যা তার মনে না থাকলেও তিনি বুঝতে পেরেছিলেন তিনি হয়তো কাউকে খুঁজে বেড়াচ্ছেন। বাবার ঘুম ভেঙে যায়। বাবা ঘুম থেকে উঠে সবার সাথে এই স্বপ্ন শেয়ার করেন। বাসায় হুজুর আসেন আর সব শুনে তিনি জানান তিনি বড় হুজুরের সাথে এই বিষয়ে কথা বলবেন। বড় হুজুরের কাছে একটি জিন আছে যার মাধ্যমে কিছু তথ্য জানা গেলেও যেতে পারে। আমার বাবা আর হুজুর মিলে বড় হুজুরের সাথে দেখা করেন। হুজুর সব শুনে কিছুক্ষণ সময় নেন। তিনি আমার চাচা আর হুজুরকে বাইরে বসতে বলেন। প্রায় 1 ঘন্টা পর হুজুর আমার চাচা আর হুজুরকে ডাকেন। তিনি আমার চাচাকে বলেন,
আপনার ভাই যে স্বপ্ন দেখছে তা সম্পূর্ণ নয়, আর তিনি যা দেখছেন তা ইতোমধ্যেই ঘটে গেছে। আমি জানি না সামনে কি ঘটেছিল। আপনার ভাই এই স্বপ্ন সম্পূর্ণ করবে ধাপে ধাপে। আরো 2 দিন
তিনি স্বপ্ন দেখবেন। আগের স্বপ্ন যেখানে শেষ হয়েছে, পরের স্বপ্ন ঠিক সেখান থেকে শুরু হবে। আর একটা কথা, আপনার ভাইয়ের উপর শয়তানের আসর কমেনি, শয়তান তার সাথেই আছে। সে নিজেকে শয়তানের বংশধর দাবি করলেও সে তা নয়, তবে সে সাধারণ জিনের মতোও নয়। আপনাদের জন্য এর ছায়ায় থাকাও মারাত্মক ক্ষতিকর। এর থেকে সাধারণ কেউ আপনাদের পরিত্রাণ দিতে পারবে না, আমিও পারব না। এমন কোন ব্যক্তির খোঁজ করতে হবে যিনি প্রসিদ্ধ কোন আলেম, এবং তাকে বংশগত আলেম হতে হবে, তাকে হতে হবে তার বংশের শেষ আলেম। এমন কেউ ছাড়া এই শয়তানকে কোনোভাবেই থামানো যাবে না। আপনাদের বাড়ি বন্ধ করে কোনো লাভ হবে না। আপনারা যা জানেন তার থেকে অনেক বেশি জানে এই শয়তান। সে তার শিক্ষাকে কাজে লাগিয়ে তার বাবাকে মুক্ত করবে। তার বাবা তার থেকেও আরো অনেক বেশি ক্ষতিকর হতে পারে, যিনি তার বাবাকে খুব শক্তভাবে বন্দী করেছেন। এই জন্য এই শয়তান বাবাকে ছাড়াতে মরিয়া হয়ে গেছে, কেননা তার বাবার জন্য সেই কুয়ার জায়গাটা জাহান্নামের কাজ করছে। আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, এই শয়তানের ছায়াতেও আপনারা দাঁড়াবেন না। হতে পারে সে আপনার ভাইয়ের আশেপাশে আছে, কিন্তু আপনার ভাই বা আপনারা বুঝতে পারছেন না। সে আবার আপনার ভাইয়ের উপর ভর করতে পারে, আপনার ভাইয়ের স্বপ্ন সম্পূর্ণ হলেই এটা হতে পারে। এই কথা শুনে আমার চাচা আর হুজুর কি বলবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তারা বাড়ি ফিরে আসেন। আমার চাচা বাড়ির কাউকে এসব জানাননি, কেননা তিনি চাননি সবাই সারাদিন একটা আতঙ্কের মধ্যে থাকুক। পরের দিন আমার বাবা স্বপ্ন দেখেন আবার। এবারে তিনি দেখেন তিনি হায়দার বংশের শেষ বংশধর খুঁজছেন, যে কিনা সেই সময় আরবের কোনো একটা স্থানে বাস করত। হায়দার বংশের শেষ বংশধরের গলায় একটি সোনার লকেট ছিল। সেই লকেট কেনার জন্য বাবা তাকে নানাভাবে লোভ দেখাচ্ছিলেন, টাকা পয়সা যা কিছু সবকিছুর প্রলোভন দেখাতে থাকেন বাবা। কিন্তু সেই লকেট সেই ছেলে কিছুতেই দিচ্ছে না, বলছে এই লকেট হাতছাড়া হলে তার নাকি মৃত্যু অবধারিত। এবারে বাবা এটুকুই স্বপ্ন দেখেন, বাবা সবাইকে আজকের স্বপ্নের কথা জানান। বাবা অবাক হয়ে বলেন,
আমি তো আরবি জানি না, তাহলে আমি আরবি ভাষায় কথা বললাম কিভাবে, বুঝলামই না কিভাবে, কি হচ্ছে আমার সাথে, আমি কি পাগল হয়ে গেছি নাকি, নিজের মনেই এসব ভেবে মরছি আমি।
বাবার এবারে স্বপ্নের কথা জানানো হয় বড় হুজুরকে। তিনি বলেন, আমি বুঝে গেছি হায়দারের বংশ কোনো সাধারণ বংশ নয়। হায়দার বংশের প্রতিটি বংশধরের বংশ পরম্পরায় একটি লকেট পাচ্ছে। এই লকেট আসলে কোনো সাধারণ লকেট নয়, এটা একটা চাবি। এটা হচ্ছে সেই শয়তানের বাবার কবরের চাবি। এই চাবি ছাড়া তার বাবাকে মুক্ত করা যাবে না। আর হায়দার বংশ হল সেই পীরের বংশ, এই শয়তানের বাবাকে জীবন্ত জাহান্নামের যিনি কবর দিয়েছেন। এই ছেলেই পারত এই শয়তানকে আটকাতে, কেননা এই লকেটে সেই শয়তান জিন ছুঁতে পারবে না। এই লকেট ছুঁতে হলে তাকে এই লকেটের মালিক হতে হবে। যদি কেউ এই লকেটের মালিকানা হস্তান্তর করে, কেবল তখনই এই লকেট সে ছুঁতে পারবে। লকেটের মালিককে সে মারতেও পারবে না, যদি মারে তা কেড়ে নেওয়া হবে, তাই লকেটের মালিকানা তার কাছে আসবে না। এই লকেট সে হাসিল করেছে, কিভাবে করেছে আমি জানি না, সেটা আপনারা আজ হয়তো জানতে পারবেন, কেননা আপনার ভাই আজ বাকি স্বপ্ন দেখবে। এটাই শেষ, আজ পূর্ণ হবে তার এই স্বপ্ন। বড় হুজুরের কথা শুনে আমার বাবা আর হুজুর চলে আসেন। বাবার কাছে সব জানালে বাবা বলেন, তিনি নাকি কিছুই মনে করতে পারছেন না, শুধু যতটুকু স্বপ্ন দেখেছেন ততটুকুই মনে আছে। সেদিন রাতে বাবা ঘুমিয়ে বাকি স্বপ্নটুকু দেখেন। তিনি দেখেন সেই ছেলেকে টাকা পয়সার লোভ দেখিয়ে সেই লকেট পাচ্ছেন না, তাই তিনি সেখান থেকে চলে যান। এরপর বাবা ওই লকেটের মতো দেখতে আরেকটা লকেট বানান। তারপর সেই ছেলের কাছে গিয়ে বলেন, তিনি নাকি এরকম একজন স্বর্ণকার, এই জন্যই তিনি নাকি লকেটটি কিনতে চেয়েছিলেন, এর নাকি অনেক দাম, লকেটটি অনেক সুন্দর কিন্তু নাকি ছিল খুব অপরিষ্কার, তাই এই লকেট তিনি পরিষ্কার করে দিতে চান বলে তিনি জানান। সোনার জিনিস পরিষ্কার করলে নাকি উজ্জ্বলতা বাড়বে, সেটা লকেট খুলে বাবাকে দেয় পরিষ্কার করার জন্য। বাবা সেই লকেট ছুঁতে পারেন না। ছেলেকে বলেন লকেটের টেবিলে রেখে এক গ্লাস পানি আনো তো। ছেলেটি পানি আনতে গেলে বাবা সজোরে আঘাত করে টেবিল থেকে লকেটটি মাটিতে ফেলে দেয়, আর নিজের সাথে আনা নকল লকেটটি সেই ছেলের লকেটের পাশে ফেলে দেয়। ছেলেটি এসে আসল লকেট চিনতে পারছিল না। বাবা আরবিতে যা বলেন তার মানে ছিল এরকম, বুঝি দেখো তোমার লকেট আমি পরিষ্কার করে দিয়েছি, সেটা সেই চমক দিচ্ছে, যেটা কম চমকানো ওটা আমার, ওটা সোনার না নকল, এমন ফ্যাকাশে হয়ে আছে তাই। ছেলেটি তখন চকচকে নকল লকেটটি নিয়ে গলায় পড়ে আর আসল লকেটটি হাতে নিয়ে বলে, এই নিন আপনার লকেট। ধোকার মাধ্যমে বাবা লকেটের মালিকানা পেয়ে যান। ভয় ভয় তিনি লকেটের দিকে হাত বাড়াতে থাকেন। লকেট ছুঁতে পেরে সে বিজয়ের হাসি হাসে। লকেট হাতে নিতেই বাবা সেই ছেলের মাথায় হাত দিয়ে তার মাথা উল্টো করে পিঠের দিকে সজোরে ঘুরিয়ে তাকে হত্যা করে। এই স্বপ্ন দেখে আমার বাবা প্রচণ্ড চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠেন। সবকিছু আমার চাচা আর হুজুরকে খুলে বলেন। চাচা আর হুজুর বড় হুজুরকে জানালে হুজুর বলেন, আমি আন্দাজ করেছিলাম সেই ছেলে আর জীবিত নেই, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, লকেট যদি চাবি হয় তবে সেই শয়তানের বাবার মুক্ত হয়ে যাবার কথা। বাবা মুক্ত হলে তার আপনার ভাইয়ের সাথে থাকার কথা না, তবে যা ভেবেছি তা নয়। বড় হুজুর জানান তিনি তার জিনকে পাঠিয়ে দেখবেন কিছু জানা যায় কিনা। সেদিন আমার চাচা বড় হুজুরের থেকে বিদায় নিয়ে চলে আসেন। সেদিন রাত থেকে আমার বাবাকে আবার খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো স্থানেই পাওয়া যায়নি। পরের দিন বড় হুজুরের কাছে গিয়ে আমার চাচা সব জানান। হুজুর বলেন, আমি আমার জিনকে খবর দিয়ে পাঠিয়েছিলাম, আপনার ভাইয়ের কিছু হবে না আপাতত, কেননা আপনার ভাইয়ের কাজ শেষ হয়নি। সেই শয়তানের বাবাকে সেখানে তিনটি স্তরে বন্দী করে রাখা হয়েছে। একটি স্তর ভেদ করতে সে সক্ষম হয়েছে, এখন সে দ্বিতীয় স্তরের খোঁজে আছে। আপনার ভাই আবার ফিরে আসবে, কিন্তু সেটা কবে আমি বলতে পারছি না। বাড়ির পরিবেশ আবার আগের মতো থমথমে হয়ে যায়। বাবা নেই, কবে ফিরবে কেউ জানেন না, কোথায় আছেন সেটাও কেউ জানেন না। দেখে দেখতে কেটে যায় আরো দুই বছর। আমার বয়স তখন তিন বছরের কিছু বেশি হবে। আমার বাবা ফিরে আসেন। এতদিন পর বাবাকে দেখে আমার মায়ের যেন খুশির শেষ থাকে না। বাবা আমাকে দেখে চিনতে পারেন না। বাবা বলেন তিনি ঘুমিয়েছিলেন। একদিনের ঘুমে আমি এত বড় কিভাবে হলাম বাবা সেটা জানতে চাচ্ছিলেন। আমার চাচা আমার বাবাকে বলেন প্রায় দুই বছর পরে তিনি বাড়ি ফিরেছেন। বাবা এই কথা শুনে অজ্ঞান হয়ে যান। বাবাকে বিছানায় শুইয়ে দেন সবাই। বাবার মাথায় পানি ঢালা হয়, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছিল না বাবার। বাবার প্রায় দুদিন পার হয়ে গেলেও চোখ খোলে না। আমার চাচা আবার বাবার অবস্থা খারাপ দেখে চলে যান বড় হুজুরের কাছে। বড় হুজুর সব শুনে বলেন, দুই বছর সেই জিন দ্বিতীয় স্তরে তালাশ করেছে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। দুই বছরে আপনার ভাইয়ের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ফিরে আসতে বাধ্য হয়েছে। দুই স্তরের চাবি কোথায় তা আমি বলতে পারবো না, সেটা বলতে পারবে আপনার ভাই। আমার জিন আমাকে জানিয়েছে আপনার ভাইয়ের স্বপ্নে অনেকগুলো ছোট ছোট কুড়ে ঘরের দেখা পাবেন। সেই ঘরের মধ্যে একটি ঘরে একটি শব্দ লুকানো আছে। সেই ঘরে প্রবেশ করলে সেখান থেকে কোনো মানুষ দেখা যাবে না, সেখানে সেই জিনের বাবার দেখা পাওয়া যাবে। তার জীবনে যে শব্দটি সে সবথেকে কম ব্যবহার করেছে তা সে এই বাক্যের মধ্যে বলবে। সেই শব্দ আপনার ভাইকে চিনতে হবে, তাহলেই তার জ্ঞান ফিরবে, নয়তো না। সেই জিন নিজে সেই স্বপ্নে প্রবেশ করতে পারবে না। আপনার ভাইকে সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে হবে, কিন্তু সে যেতে পারবে না। বাকি কাজ আপনার ভাইয়ের, যদি পারে ভালো, না হলে এভাবেই মারা যাবেন তিনি। দেখতে দেখতে দিন যেতে থাকে, বাবার ঘুম শেষ হয় না। আমার বয়স তখন ছয় বছর। আমি বাবাকে সারাদিন রাত ঘুমাতে দেখেছি। কোনো খাওয়া নেই, কিছু নেই। মা শুধু মুখ হাঁ করিয়ে চামচ দিয়ে পানি খাইয়ে দিতেন, তাও বের হয়ে যেত। কিন্তু এতদিনেও বাবার শরীরে কোনো পরিবর্তন ছিল না। আমি তাকে আগের মতোই দেখছি। সেই বছরে আমার বাবার ঘুম ভাঙে। বাবার চোখ মেলে তাকান, আমাকে বাবা চিনতে পারছিলেন না। চিনবেনই বা কি করে, কতগুলো বছর পার হয়ে গেছে, বাবা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। বাবার জ্ঞান ফিরলে চাচা তাকে নিয়ে বড় হুজুরের কাছে যান। বাবা সেখানেই সব বলেন। তিনি বলেন, আমি একটি স্বপ্ন দেখি, অনেক ছোট ছোট মাটির ঘর। রাতের অন্ধকারে সব ঘরে হ্যারিকেন বা কুপিবাতি জ্বালানো ছিল। সব ঘর দেখতে একেবারে একই রকম ছিল। এক ঘর থেকে বের হয়ে আরেক ঘরে গেলে বোঝা যেত না আমি আগে কোন ঘরে ঢুকেছিলাম। অনেকদিন চেষ্টা করেও আমি কিছু খুঁজে পাইনি, হতাশ হয়ে বসে থাকতাম। সেখানে থাকতে থাকতে আমি অনেক কষ্টে একদিন অবাক করা একটা ব্যাপার দেখি। আমি যে ঘরে যাই তার সব এক, কিন্তু প্রতিদিন কোনো না কোনো ঘরের বাতি জ্বলত না। আমি সেখানে গিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখিনি। একদিন এমন একটা ঘরে ঢুকে আমি বসে আছি, অন্ধকার নিয়ে ভাবতে ভাবতে আমার মনে পড়ে যায় অন্ধকারের সর্দার কথাটা। আমি মুখে উচ্চারণ করি অন্ধকারের সর্দার, সাথে সাথে আমি দেখি বিভৎস চেহারার কেউ একজন অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার গলায় এবং হাতে শিকল বাঁধা ছিল। সে আমাকে একটাই বাক্য বলে, আর তা ছিল, সর্দারের গ্রহণ কেবল শুরু। এই চারটি শব্দ থেকে একটা শব্দ আমাকে বেছে নিতে বলেন, সেই বিভৎস অবয়ব। যদি ভুল হয় তাহলে নাকি সাথে সাথে আমার মৃত্যু ঘটবে। আমি সর্দার শব্দটা বেছে নেই, কেননা এই অন্ধকারের সর্দার শব্দটি আমাকে সাহায্য করেছে এই পর্যন্ত অগ্রসর হতে। সর্দার বলার সাথে সাথে গলার শিকল ভেঙে গুড়িয়ে যায়, আর সাথে সাথে আমার স্বপ্ন শেষ হয়ে যায়।
বড় হুজুর যখন এসব শুনছিলেন তখন তার জিন সেখানে উপস্থিত ছিল। সে বড় হুজুরকে কিছু কথা বলছিল। হুজুর বলেন,
ওনার মাধ্যমে শয়তানের দ্বিতীয় জিন দ্বিতীয় স্তর ভেদ করতে পেরেছে। যদি উনি ভুল শব্দ বেছে নিতেন তাহলে সেই শেকলে টান পড়ত, আর সেই জিনের বাবার মাথা ধর থেকে আলাদা হয়ে যেত, আর জিনের ছেলে ওনাকে এর জন্য মেরে ফেলত। কিন্তু সঠিক শব্দ বলায় তার শিকল খুলে গেছে, আর মাত্র একটা স্তর বাকি। এই স্তর হবে সব থেকে কঠিন, কিন্তু সেটা কি আমি জানি না। উনি আর হারাবেন না, ওনার কাজ শেষ। এই তৃতীয় স্তর সেই শয়তান জিনের জন্য সহজ, কিন্তু আপনাদের জন্য অনেক কঠিন। এই তৃতীয় স্তরের চাবি আছে ভবিষ্যতে, আপনারা তৈরি থাকবেন, এর বেশি কিছু আমি জানি না।
হুজুরের কথা শুনে আমার বাবা চাচা ফিরে আসেন। জীবনে প্রতিটা মুহূর্ত তারা শুধু ভয় আর আতঙ্ক নিয়ে বেঁচে থাকতে লাগলেন। এভাবে দেখতে দেখতে 4-5 বছর কেটে যায়। আমার চাচা বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ। তিনি হাঁচি কাশি দিলে রক্ত বের হয়ে আসছিল। চাচা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ একদিন আমাদের ছেড়ে তিনি পরপারে চলে যান। চাচা মারা যাবার সময় আমার চাচি গর্ভবতী ছিলেন। এটাই ছিল আমাদের পরিবারের সাথে সেই শয়তানের বংশধরের শেষ বছর। চাচি যখন 6 মাসের অন্তঃসত্ত্বা তখন একদিন রাতে তিনি বিছানায় একটি সাদা বেড়াল মুড়ে পড়ে থাকতে দেখেন। ভয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। আমার চাচা যেমন দেখেছিলেন ঠিক তেমন। বাবা বড় হুজুরের সাথে দেখা করেন, জানান এই ঘটনা। হুজুর তাকে বলেন তিনি নাকি তার জিনের সাথে কথা বলেছেন, এতে তেমন চিন্তার কিছু নেই। তার জিন নাকি আমাদের আশেপাশের সেই শয়তানের উপস্থিতির লক্ষণ দেখেনি। দ্বিতীয় দিন চাচি আবার মরা বিড়াল দেখেন। এবারে বিড়ালের মাথাটা ছিল কালো আর পুরো শরীরটা ছিল সাদা। আমার চাচা যখন বিড়াল দেখেন তখন তার লেজ থেকে কালো হওয়া শুরু হয়, মানে পা থেকে মাথায় ওঠা, কিন্তু এবারে মাথা থেকে পায়ে যাওয়ায় বোঝানো হচ্ছে। বড় হুজুরকে আবারও জানানো হয়। তিনি ঘর বন্ধ করে চাচিকে একটি তাবিজ দিয়ে যান, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরদিন চাচি আবারও মরা বিড়াল দেখেন। আজ বিড়ালের লেজ বাদে সব কালো। পরদিন রাতই ছিল সেই শয়তানের আমাদের সাথে শেষ রাত। পরদিন রাতে আমার চাচির চিৎকার শুনে সবাই চাচি রুমে গিয়ে দেখেন চাচির অপরিপক্ক বাচ্চাটা মেঝেতে পড়ে আছে, আর শরীরে কোনো রক্ত নেই। দেখে মনে হচ্ছে কেউ তার রক্ত শুষে খেয়েছে। চাচির অবস্থাও খুব খারাপ ছিল। তার গায়ের অনেক স্থানে আঁচড়ের দাগ ছিল। আমার বাবা খুব কষ্ট পান এতে, কারণ আমার চাচার কোনো সন্তান ছিল না। এটাই ছিল তাদের প্রথম সন্তান যাকে সেই শয়তান নিয়ে গেছে। আমার চাচা বড় হুজুরের কাছে গিয়ে তাকে দোষারোপ করা শুরু করেন। বড় হুজুর আমার বাবাকে শান্ত হতে বলেন, মাথা ঠান্ডা করে তিনি কথা শুনতে বলেন। তিনি বলেন তিনি নাকি কোনো হুজুর নন, আমাদের বড় হুজুর নাকি অনেক বছর আগেই মারা গেছেন। বড় হুজুরের বেশধারী এই শয়তানই তাকে মেরেছে। আমাদেরকে ব্যবহার করে এই শয়তান তার বাবাকে মুক্ত করেছে। আজ অনেক খেলা খেলতে হয়েছে, সুজুর সাজতে হয়েছে, আমার বাবাকে স্বপ্ন দেখাতে হয়েছে। এসব না করলে নাকি সে তার বাবাকে মুক্ত করতে পারত না। আমার বাবা যে জমি কিনেছিলেন তা অনেকেই কিনতে এসেছিল, কিন্তু সেই জিনের জন্যই নাকি পারেনি। সে বলে সে নাকি অনেক ছোট ছিল যখন তাকে বন্দী করা হয়, তাই তাকে নাকি এত শক্তভাবে আটকানো হয়নি, সহজেই ছাড়া পেতে পারত সে। কিন্তু তার নাকি প্রয়োজন ছিল হায়দার বংশের একজন বংশধর। সে বলে আমরাও কিন্তু হায়দার বংশের, তাকে আমরা জানি কিনা, আমরা হায়দার বংশেরই। সেই হায়দার বংশের যে তার বাবাকে জাহান্নামের আগুনে পুড়িয়েছে, সে যে হায়দার বংশের ছেলেকে মেরেছে, সে নাকি আমাদেরই বংশধর। তার বাবাকে নাকি বন্দী করা হয়েছিল অনেক বছর আগে, আমরা নাকি কল্পনাও করতে পারবো না কত আগে। হায়দার বংশের গর্ভবতী বিধবা নারীর অপরিপক্ক সন্তানের রক্তই ছিল তৃতীয় স্তরের চাবি, আর তাই আমার চাচাকে মেরে সেই চাচিকে বিধবা বানিয়েছে যেন তার বাবাকে মুক্ত করতে পারে। আর বড় হুজুর হয়ে আমাদের ভুল পথে চালিয়েছে।
আমাদের কোনো ঘর বন্ধ হয়নি, কোনো তাবিজি দেয়া হয়নি, সবই ছিল অভিনয়। আমাদের মসজিদের হুজুর পর্যন্ত তাকে ধরতে পারেননি, কারণ সে নাকি শয়তানের বংশধর, অন্ধকারের সর্দার। এসব শুনে আমার বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। বাবার জ্ঞান ফিরে আসলে বাবা নিজেকে বিছানায় আবিষ্কার করেন। সে শয়তান বাবাকে ছেড়ে দিয়েছিল, কেননা সে মুক্ত তাই আমার বাবাকে বলেছিল আমার বাবা নাকি ইনাম পাবে, ইনাম স্বরূপ তাকে তার জীবন দান করা হয়েছিল। আমার বাবা তার জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন এই শয়তানের জন্য। তিনি এসব নিয়ে কোনো কথা বলেন না, আমরাও বলি না, কিন্তু আমাদের হায়দারের বংশধর হিসেবে তোমার এই বংশের ইতিহাস জানা দরকার, তাই তোমাকে জানালাম। এতক্ষণ আপনারা আমার বাবার বাবা মানে আমার দাদার জীবনের কাহিনী শুনলেন। এই ঘটনা শোনার পর দাদার দিকে যতবার তাকিয়েছি খুব মায়া কাজ করেছে। আমার চাচির দিকেও একই মায়া কাজ করে। আমার মা ছোটবেলা থেকে আমার চাচিকে মা ডাকতে শিখিয়েছেন, হয়তো সন্তান হারানোর কষ্ট লাঘব করার জন্য। এখানে শেষে একটা কথা বলি, আর তা হচ্ছে হায়দার বংশে হায়দার নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছি, বাস্তবে ওনাদের বংশের নাম হায়দার নয়। বহুদিন পর আপনাদের মাঝে ফিরে এসে আমি খুবই আনন্দিত। আশা করছি আবার কোনো এক এপিসোডে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সবাই সুস্থ থাকুন আর ভূত .com এর সাথেই থাকুন। আমি সাবিত আলমকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, কেননা সাবিত আলম আমার ঘটনা সাজাতে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। ঘটনাটি এতটাই বিক্ষিপ্ত ছিল যা বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য সাবিত, সিফাত দুজনকেই, কারণ দুজনে একসাথে কাজ করেছেন। অ্যান্ড সিফাত, ওয়েলকাম ব্যাক। আপনার অসুস্থ সময় আমরা সবাই আসলেই খুবই চিন্তিত ছিলাম, আপনি যখন সুস্থ সেটা জেনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আপনার সাথে আবারও কথা হবে এবং আপনারও ঘটনা পাঠান। আমাদের ঘটনার পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে russell.bhoot.com@gmail.com। এখানে পাঠিয়ে দিন আপনার জীবনের সেরা ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ছিলাম বনানি থেকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে রাসেল ভাই সহ অল লিসেনার্স সবাই ভালো আছেন। আমি এর আগেও bhoot.com একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সেটা আসলে গ্রান্টেড হয়নি রাসেল ভাইয়ের দিক থেকে। কেন হয়নি সেটা জানি না, হয়তো কোনো কিছুর একটা মিস্টেক ছিল, দ্যাটস ওয়াই রাসেল ভাই সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তবে কোনো আফসোস নেই, রাসেল ভাই অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমরা মানে আমি আমার দিক থেকে ঘটনা দিয়ে যাবো bhoot.com কে। তো এখন কথা না বাড়ি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা মূলত কিছু কিছু ঘটনা আমার সাথেও ঘটা, আর কিছু কিছু ঘটনা আমার রিলেটিভসদের সাথে ঘটা। এক্স্যাক্টলি মানে বড় সড়ো কিছু কোনো ঘটনা নেই, কিছু খণ্ড খণ্ড কিছু ঘটনা আজকে আমি bhoot.com এ তুলে ধরতে চাচ্ছি। যদি রাসেল ভাই প্রকাশ করেন সেটা bhoot.com এ খুবই আনন্দিত হব। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটা এই মেবি 14-15 দিন আগের ঘটনা। তখন আপনার শিওর 14-15 দিন হবে কিনা, বাট মাঝখানে হবে হয়তো। তো আমি রাতে শুয়েছিলাম, আমি এখন যেখানটায় থাকি সেটা হচ্ছে বনানি BTCL কলোনিতে, যেখানে আমি থাকি সেখানটার ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। তো একদিন রাতে আমি শুয়েছিলাম, তো আমি বলে রাখা ভালো, আমি এবং আমার সাথে ভাগিনা আমরা দুজনে একটা রুমে শেয়ার করে থাকি। তো ঘটনাটা ও পরোক্ষ করে, তো কথা না বলি আমি মূল ঘটনায় যাই। রাতে আমি শুয়ে আছি, তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটু ভ্যাপসা গরমে। তো আমার বিছানা থেকে আবার ডান পাশেই জানালা, সেই জানালা দিয়ে আমি বাইরে স্পষ্ট দেখতে পাচ্ছি যে মানে বাতাসে গাছের পাতা নড়তেছে এবং চাঁদের আলো খুবই মানে চাঁদনি জ্যোৎস্না রাত যেটাকে বলে আর কি, খুবই আলোকিত রাত এবং বাইরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আর চাঁদের আলোটা এতটাই গভীর ছিল যে মানে জানালা দিয়ে সেই আলোটা রুমে পর্যন্ত চলে আসতেছিল। তো জানালাটা খোলা ছিল কারণ অনেক গরম ছিল, সেই শুরুতে আমি জানালাটা খুলে রাখি যে বাতাস আসুক কিছুটা যদি একটু প্রশান্তি পাই এই গরমে। তো সেই জন্যই জানালাটা খুলে রাখা, এবং তবুও গরমের জন্য আমার এক্সাক্টলি মনে নাই, মেবি 1:30-1:40 এমন হবে। ওই সময়টা নাগাদ আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি জানালা দিয়ে তাকিয়ে জাস্ট চাঁদের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করতেছিলাম আর বাইরে বাতাসে গাছের ডালপালা নড়তেছিল সেসব খেয়াল করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো এরকম দেখতে দেখতে সাডেনলি একটা সময় ঘুমিয়ে যাই। তো ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে বাইরে কিছুর একটা সাউন্ড। তো কিসের সাউন্ড সেটা বোঝার জন্য আরেকটু ভালোভাবে শোনার চেষ্টা করি। তো তখন আমি চোখ মেলিনি, চোখ বুঝেছিলাম, মোটামুটি ঘুমের মধ্যে ছিলাম, আচ্ছা ঘুমের মধ্যে। তাই শুনতেছিলাম বাইরে বাচ্চা কাচ্চার দৌড়াদৌড়ি বা হাসাহাসি কান্না এরকম, আবার বাচ্চাদের পিছনে যদি তার মারা চেস করে দৌড়াদৌড়ি করে দেয় বাবা ওদিকে যেও না, মা ওদিকে যেও না, এদিকে আসো এদিকে আসো, মা বাবারা যা করে আর কি বাচ্চাদের সাথে, ওরকম সাউন্ড আমি শুনতে পাচ্ছি। আবার বাচ্চাদের হাসি কান্না দুটোই শুনতে পাচ্ছি একসাথে। তাই আমি ভাবতেছি আমাদের পাশের আরেকটা বাসা আছে, ওইখানে ওইখানে আমরা কিছু ফ্যামিলি থাকে, তাই ওনাদেরও একটা ছোট্ট মেয়ে আছে যেটা খুবই দুষ্ট, সারাদিনই ছোট ছোট হুড়োহুড়ি করে। তাই আমি ভাবছি হয়তো বাইরে যেহেতু বাতাস আছে আর রুমে যেহেতু এখন গরম, হয়তো ওনারা বাইরে হাঁটাহাঁটি করতেছে ওই সাইডটা, সেই জন্য হয়তো সাউন্ড শুনতে পাচ্ছি। ও আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমার জানালার ওই পাশটাতেই আগে একটা বাসা ছিল, সেই বাসাটা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মোটামুটি অনেকটা স্পেস হয়ে গেছে, বড়সড় একটা স্পেস যেখানে বাচ্চা বাচ্চারা খেলা করতে পারে, কাইন্ড অফ লাইক একটা ছোট্ট মাঠের মতো হয়ে গেছে, তো খেলাধুলা করতে পারে। তো এটার পাশেই আমার রুমটা এবং এটা জানালাটা, দেখাচ্ছি হয়তো এখানে কেউ বাতাস মানে যেহেতু রুমে অনেক গরম বাতাসের জন্য হয়তো বাইরে কেউ বসে আছে বা ওদের ওই ফ্যামিলিটা হয়তো বসে আছে, বাচ্চাটা এবং তার মা বাবা ওরা হয়তো এখানে বাতাসের জন্যই বসে আছে। তো আমি এরকমটা ভেবে উড়িয়ে দিই, কিন্তু মানে ঘুম আসতেছিল না, এসব কানে আসতেছিল বারবার, খুবই ডিস্টার্ব ফিল করতেছিলাম, তো ঘুম আসতেছিল না। তো আমার মনে হলো যে ওদেরকে বলি বা ওই ফ্যামিলির ভাইয়া ভাবিটাকে বলি যে একটু ডিস্টার্ব ফিল করতেছি, আপনারা একটু সাউন্ড কম করলে ভালো হয় বা কিছু একটা এরকম বলার জন্য আমি একটু উঠে বসি। উঠে বসার সাথে সাথে দেখি যে সেই সাউন্ডটা নাই, থেমে গেছে। তো আমি ভাবলাম যে থেমে গেছে, ইটস ফাইন, তবে আমার আর বলার কি প্রয়োজন, মাইন্ড করবে, আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে যাই, আবার স্যাডেনলি একই শব্দ শুনতে পাচ্ছি, বাচ্চাটা হাসাহাসি করতেছে, কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মা বাবা বলতেছে মানে যে এরকম করো না, ওইদিক যাও না, এদিক আসো, চেস করতেছে বাচ্চাটাকে। তো এবার অনেক বিরক্ত হওয়া সত্ত্বেও চেপে চেপে টেপে শুয়ে থাকি যে না উঠবো না, কিছু বলবো না। তো দেখি না এই সাউন্ডটা ক্রমশ বেড়েই যাচ্ছে। তো এইটা ফিল করতে পারে এক প্রকার রেগে উঠে গিয়ে জাস্ট জানালা দিয়ে উঁকি দেই এবং বলতে যাই যে আপনার একটা সাউন্ড কম করুন। বাট আমি যেটা দেখি ইন দ্যাট টাইম, আমি দেখি যে জানালাকে উঁকি দিয়ে দেখি আসলে কিচ্ছু নেই, জাস্ট একদম নিট অ্যান্ড ক্লিন। ওই পাশে একটা ছোট্ট আম বাগানের মতো আসছে, বাতাসে আম বাগানটা দুলতেছে, বাইরে চাঁদের ঝকঝকা আলো, সবকিছু পরিষ্কার, একটা কুকুরও নেই সেখানে, মানুষ আসবে কোথেকে। তো এটা দেখে মোটামুটি থতমত খেয়ে যায়, কিন্তু আহামরি আমি ভয় পাই না। তো কোনো কিছু না ভেবে সেদিনের মতো আমি শুয়ে যাই। তো সেদিন আর এই প্রবলেমটা হয়নি, বাট সকালে যখন এই ঘটনাটা আমি ফোনে আমার এই অফিসের কোন একজন কলিগের সাথে শেয়ার করতেছিলাম ঘটনাটা যে এটা এটা ঘটছে, তো তখন আমার কলিগ বলতেছে তোর হ্যালোসিনেশন হতে পারে। আমি ওর কথা ধরে নিলাম, হ্যাঁ হয়তো ঘুমের ঘরে আমার হ্যালোসিনেশন হতে পারে, বাট এইসব ঘটনা যে আমি বলতেছি, তখন আমার পাশে বসে ওই আমার ভাইগনাটা যেটা আমার পাশেই থাকে, ও সেটা শুনে ফেলে যে আমি আমার কলিগের সাথে শেয়ার করতেছি। তো তখন ও এসে বলে, মামা আপনার এটা হ্যালোসিনেশন না, ধরেন না এটা সাপোজ আপনার হ্যালোসিনেশন, বাট আমিও রাতে এরকম কোনো কিছু শুনছি এবং মোটামুটি ভয়ে চেপে টেপে শুয়েছিলাম, উঠিনি, তো এটা আপনার হ্যালোসিনেশন না, আমিও এটা ফেস করছি। তো তখন ওর কথা শুনে আমি শিওর হলাম যে না, ঘটনাটা আসলে সত্যি কোনো হ্যালোসিনেশন না। এটা গেল, যাওয়ার পর এটা নিয়ে যখন আমরা দুজন আলোচনা করি, তার পাশাপাশি আমাদের রুমের পাশের রুমটাতেই থাকে আমার কাজিন, তো ও আমাকে এসে বলতেছে তোমরা কি নিয়ে আলোচনা করতেছো। আমরা বললাম যে এই ঘটনা। বলে স্যারে কালকে রাতে তো আমার সাথে এরকম হইলো, রিসেন্টলি দু একদিন ধরে তো আমার সাথে এরকম হচ্ছে। তো বলে রাখা বলো ও ওর রুমে একাই ঘুমায়, তো ও এসে সব বলতেছে। তো সব মিলিয়ে তিনও জনের ঘটনা বর্ণনা দিলে সবটা মিলে মানে বর্ণনাটা হুবহু মিলে যায় এবং ঘটনাটা একই, এবং সেটা একই সাথে তিনজন ফেস করছে। তো এটা কোনোভাবেই একসাথে তিনজনের হ্যালোসিনেশন হতে পারে না। তো আমরা ব্যাপারটা আসলে খাটাখাটি করলাম, আমাদের পাশের আশেপাশে আরো কারো কাছে খাটাখাটি করলাম, ওনারাও একই কথা বললো যে না, আমরাও তো এরকম কোনো কিছু শুনছি এবং আমরাও একটু ফেস করছি। তো এরকম একটা কমন ঘটনা যেটা মাঝে মধ্যেই ঘটে। তবে মজার ব্যাপার হলো এই ঘটনাটা ওদের সাথে শেয়ার করার পর এখন পর্যন্ত সেটা আমি ফেস করিনি, এবং মজার ব্যাপার হচ্ছে এখনো সেই জানালাটা খোলা, আমি সেই জানালার পাশে শুয়ে থেকে সেটা রেকর্ড করতেছি। একটু ভয় ভয় লাগতেছে, আম গাছের দিকে তাকানোর পর একটু ভয়ই লাগতেছে। তবে এই ছিল ঘটনা, এতটা ভয়ঙ্কর কোনো কিছু না, তবে সত্যিই একটা ঘটনা ঘটে যায় এটা আমাদের সাথে। তো সত্যিকার অর্থে একটা ঘটনা যেটা আসলে ভাবলাম যে ভূত.com এর উদ্দেশ্যে শেয়ার করি। তো জানি না কার কতটুকু ভালো লাগবে, বাট ওই সিচুয়েশনটুকু ভয়ও লাগছে, আবার একটু এনজয় করছি যে এটা কি হচ্ছে। তো এই ছিল ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই আশা করি লিসেনার্সদের সাথে শেয়ার করবেন। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপর আরো কিছু খণ্ড খণ্ড ঘটনা আছে, সেটা হয়তো অন্য কোনো একদিন শেয়ার করব, কারণ হচ্ছে ওই ঘটনাগুলো শেয়ার করতে গেলে অডিও ক্লিপটা অনেকটাই বড় হয়ে যাবে। আশা করি কোনো একদিন ওই ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা আছে আমাদের আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া বা আমার সাথে ঘটে যাওয়া, ওটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার ঘটনা, সবাই ভালো থাকুন, রাসেল ভাই ভালো থাকুন, এবং ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি সব সময় ভালো দলে থাকেন। আমি আবিদ হাসান শাওম জামালপুর জেলা সরিষাই থেকে বলছি। আসলে ভূত FM শোনার আমার শুরু 2017 সাল থেকে, তেমন শোনা হতো না, লাইভ শুনতাম, পরবর্তীতে যে সারাদিনে শোনার মানে অন্য কোনো টাইম সেটা শোনা হতো না, শুধু শুক্রবারে সেই রাত জেগে 11:59 আপনার আপনার এপিসোডের জন্য আপনার কণ্ঠটা সবচেয়ে আপনি কণ্ঠে শোনা স্টোরি গুলো সবচেয়ে ভালো লাগতো। তো ভূত FM বন্ধ হয়ে যাওয়ার পর যখন ভূত.com চালু করলেন, তো তখন থেকে আমি ভূত.com শুনি, আলহামদুলিল্লাহ 125 এপিসোডই শোনা হয়ে গেছে। কিন্তু কখনো ঘটনা পাঠাবো এরকম কোন মানে মন মাইন্ড ছিল না, তাই পাঠাইতে পারিনি। আজকে ভাবলাম যে একটা ঘটনা পাঠানো উচিত, আমার কাছে অনেক স্টোরি আছে রাসেল ভাই, তো আমি ভাবলাম যে এই স্টোরিটা দিয়ে প্রথম শুরু করি। তো আর কথা না বেরিয়ে রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা রাসেল ভাই দুই ভাবে মানে দুই ভাগে বিভক্ত। আসলে ঘটনার এক অংশ না শুনলে দ্বিতীয় অংশটা আসলে বুঝে যাব না। তেমন ঘটনার প্রথম অংশ বলছি যে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল রাসেল ভাই 5-6 জনের। তো আমরা এবার এসএসসি পরীক্ষার্থী, আমাদের 5-6 জনে আমরা সব বুঝতে শুনতাম। আমাদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আরিফুল। তো রাসেল ভাই আরিফুলের বাড়ি ছিল একটু মানে আমরা একটু উন্নত এলাকায় থাকলেও আরিফুলের বাড়িটা ছিল আপনার একটু কি বলে চর এলাকায়, মানে গাড়ি থেকে গাড়িতে যাওয়ার পরও আর আপনার 20-30 মিনিট হাইটে যাওয়া লাগত। তো প্রথম যে ঘটনা এটা ঘটে আরিফুলের বাবার সাথে। তার ছিল আরিফুলদের যে যাওয়ার জন্য প্রথমে আপনার অটো দিয়ে 10 টাকা ভাড়া নিয়ে একটা রাস্তার মিল আছে, মিলের আগ পর্যন্ত যাওয়া যায়। পরে মিল থেকে ওদের বাড়ি বিষ্ণুপুর মেঠোপথ, গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে যায়। তো রাসেল ভাই যখন আরিফুলের বাবা যেহেতু একজন ব্যবসায়ী, তো তিনি কাজে ব্যস্ত ছিলেন, কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা আনুমানিক 10টা 11টা। আসলে ঘটনাটা অন্য কাজে একটু মনে ছিল মনে নাই, যে আনুমানিক 10টা 11টা বেজে যায়। ঠিক রাসেল ভাই যখন উনি সেই মেঠোপথ দিয়ে হাঁটা শুরু করে, তো হাঁটা শুরু করতে করতে গ্রামের মেঠোপথে আরিফুলের বাবা অনেক সাহসী ছিল, বিদায় সে ভয় পেত না। তো রাসেল ভাই সচরাচর তাকে বাড়ি ফিরতে হবে, তো সে রাস্তা দিয়ে যেতে যেতে যখন ব্রিজটার সামনে আসলো, হঠাৎ মানে সে খেয়াল করলো দূরে কোথাও মানে একটা মানে আগুনের গোলার মতো, মানে আগুনের গোলা উজ্জ্বল, এত রাত্রে একটা আগুনের গোলা তাও একটা জায়গায় অবস্থান করছে, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। তো সে একটু মানে অস্বাভাবিকভাবে নিল, মানে সে ওইটা হয়তো পাত্তা না দিয়ে হাঁটা শুরু করে। রাসেল ভাই যখন ব্রিজে কালভার্টের উপরে উঠে, তো ব্রিজ থেকে নামার সময় হঠাৎ করে দেখো মানে ব্রিজে যে উজ্জ্বল মানে জল জল করতেছে এরকম হাসির বাচ্চা, এটা দেখে মানে সে আশা করে মানে সে ভয় পায় আমি নিজে সেই ঘটনার সাক্ষী। আমি আমার ফ্রেন্ড কৌশিক, আমার আরেকটা ফ্রেন্ড শ্যাম, আমরা তিনজনে সাক্ষী মানে ঘটনাটা এখন বলি। তারপরে এই ঘটনা বাবার এই ঘটনার 5 বছর পর আরিফুলের দাদা মারা যান। সচরাচর যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তারপরে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, আমরা আর চিন্তা করি যে আরিফুলের বাড়িতে যাব আমরা মাটি দিতে। যেহেতু মৃত্যুর খবরটা আসে বিকেল 5টায়, তো রাত 10টাতে মাটি হয়। আমরা প্ল্যান করছি যে হ্যাঁ তাও যাব, 10টার সময় যাব। তেরাসেল ভাই যখন আমরা অটোতে উঠলাম যে আমাদের মানে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, হঠাৎ করে আসলে অটোতে ওঠার পর থেকেই কেমন যেন আমার শরীরটা কেমন মানে মাথা ব্যথা করতেছিল। আমি আমার ফ্রেন্ডদের বললাম যে আমার যাইতে ইচ্ছে করতেছে না, তোরা যা, আমার কেমন ভালো লাগতেছে না। কিন্তু ওরা বললো যে না, মানে বললো যে ও কি মনে করবো। আমরা বললাম আসতেছি, এখন যদি না যাই মানে কেমন। তো আসলে ভাই এইসব শুনে আমরা ভাবলাম যে হ্যাঁ আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড তো আমার যাওয়া উচিত। তো গেলাম আমরা, যে পৌঁছলাম হচ্ছে 8টার দিক দিয়ে, যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, রাস্তাঘাটে অনেক মানুষ ছিল। আমরা আবার সব ভূত এরকম শুনতাম, তো ভূত ডট কম শুনতাম তখন। তো আমরা সবাই রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক মজা ফাইজলাম করি ভূত নিয়ে, যে মানে বন্ধুদের মধ্যে অনেক হয় না যে দেখ দেখ ওটা কি মানে এই আর কি, তারপরে অনেকে বলে যে আমার পিছিয়ে কেউ যেন আসতেছে, মানে এমনি ভয় দেখানোর জন্য যেটা হয়। তো এইভাবে স্বাভাবিকভাবে আমরা যে বাড়িতে যে পৌঁছাই মাটি, যেহেতু জানেন রাসেল ভাই জানাজার সময় দশটা দিছে, কিন্তু জানাজারে তখন লাশ ধুয়ে আয়নে পরে আত্মীয় স্বজনেরা কিছু বলে মাপ ঠাপ চায় না, এটা নিয়ে একটু সময় পার হয়। তারপরে নামাজ পড়ে মাটি দিয়ে আসা, এসব করতে করতে 10:30 বেজে যায় এবং আস্তে আস্তে আমাদের মানে রওনা দিতে দিতে 11টা বেজে যায় রাসেল ভাই। আরিফুল অনেক রিকোয়েস্ট করে যে থাক, আজকে যাওয়ার দরকার নেই, আমার বাড়িতে থাক। কিন্তু ও রাসেল ভাইয়ের মধ্যে বলে আমরা 5 জন গেছিলাম, যে 2 জন রাসেল ভাই লাশ দেখে আসে পড়ছে 8টার দিক দিয়ে, ওদের 8:30 দিক দিয়ে আসে পড়ছে, ওদের মানে এইসব এত রাত করে যাওয়ার অভ্যাস নিয়ে খুব ভয় পায়। তা আমরা 3 জন ছিলাম, আমি কৌশিক সিয়াম রাসেল ভাই, আমরা আসে তো আমরা নিত করে যাই সে বলবো একটু মানে আমরা যে যখন নিত করি আমরা যে ব্রিজের আগে একটু বনানে যে রাস্তার মানে রাস্তার পাশে একটা স্কুল ছিল 2 তলা মানে প্রাইমারি স্কুল, তার সাইডে নদী, নদীর পানি একটু শুকাই গেছে, নদীর পার অনেক লম্বা দেখা গেছে, আর রাস্তাটা নদীর পার দিয়ে আর বাম পাশে উঠেছে আলুর ক্ষেত, অনেক দীর্ঘ আলুর ক্ষেত। তো রাসেল ভাই আলুর ক্ষেত এবং মানে এক একটা বাড়ির দূরত্ব অনেক, মানে এক বাড়ি থেকে যদি কেউ বিপদে পড়ে আরেক বাড়ির লোকের জানার সম্ভাবনা খুবই কম। তো এরকম একটা জায়গা থেকে আমরা আসছি, আসার সময় আমাদের মধ্যে আমি সবচেয়ে মানে ভীতু ছিলাম সত্য কথা বলতে। তো রাসেল ভাই আমরা যখন শুরু করি আসার মানে আমরা স্কুল পর্যন্ত আসি তখন কিছু হয় না, হঠাৎ করে সিয়াম বলে যে আমার শোলটা কেমন ভার ভার লাগতেছে। রাসেল ভাই আমরা সিয়ামকে মানে তখন বলি যে ইয়ার কি করিস, আসার সময় ইয়ার কি করলি, 5 জন ছিলাম এখন 3 জন, ইয়ার কি করিস না, ভয় পেয়ে গেলে ঝামেলা হবো। সিয়াম বলতেছে না সত্যি আমার মানে ভালো লাগতেছে না। তো আমি একটু হাঁটার পর আমারও রাসেল ভাই কেমন যেন মনে হলো আমার শরীরটা ভার ভার হয়ে আসছে, কেমন মানে হাঁটতে কিরকম কষ্ট লাগতেছে, মাথা ব্যথা মাথা ব্যথা এরকম কিছু। তো আমরা যখন স্কুলটা পার হই হঠাৎ করে আমার চোখ যায় পিছনে, হঠাৎ করে চোখ যখন যায় আমি জাস্ট থমকে যাই জিনিসটা দেখে। স্কুলের ছাদে মানে সাদা কিছু মানে এক ঝলক দেখা যায়, ওটার আমি আর কিছু দেখতে পারিনি, শুধু চোখ দুটো দেখতে পাচ্ছি রাসেল ভাই। সে চোখ দুটো লাল টকটকা, মানে মনে হয় রাগান নিচ্ছে চোখ আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি মানে রাসেল ভাই কৌশিকার মানে আমি প্রায় সেন্সলেস অবস্থায়, মানে আমি কথা বলতে পারতেছি না, ওরা যে আমার দিক আমার বলতেছে কি হয়েছে আগা, আমি মানে আগা তো পারতেছি না, আমি এক মানে জাস্ট আমি শক রয়ে গেছি। যে হঠাৎ করে আমি যখন চোখের পলকটা পরে আমি তারপরে আর কিছু দেখতে পাইনি। আমি না হইলেও রাসেল ভাই 5 থেকে 6-7 সেকেন্ড ওইটার দিক তাকাইছিলাম এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আমার মানে হঠাৎ করে মনে হলো শরীরের ভিতর দিয়ে ভয় স্রোত বয়ে গেল। তো সেখান থেকে ওরা পরে তো আমি আয়তল করছি এইসব পরে আসলাম, আসার পর ওই কালভার্টের সামনে যখন আসলাম ব্রিজটা, তো হঠাৎ করে দেখা ভাই ব্রিজের নিচ থেকে কেমন জানি একটা শব্দ আসলো, মানে ব্রিজের নিচে কেউ যদি ওই লাফালাফি করে যেরকম শব্দ হয়, মানে কাদা মাটির উপর লাফালাফি করলে এরকম শব্দ আসলো। তো এদের শুনে আমরা 3 জনে ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে যে মানে তাও আমাদের তো বাড়ি ফিরে যাইতাম, পিছনে যাওয়ার সাহস নেই, পিছনে ওরা 2 জন গেল আমি যাইতাম না, আমি বলি দিন যে আমি খুব ভয় পেয়েছি আমি পিছনে যাব না, আমি গেলে সামনেই যাবো। তো ওরা বললো যে আচ্ছা 3 জন আছি কিছু হবে। ব্রিজটা যে আমরা পার করছি পিছন থেকে হঠাৎ করে রাসেল ভাই ডাক দেয়, মানে একটা মেয়েলি কণ্ঠ আর পুরুষ কণ্ঠ একত্রিত হয়ে যে ডাক, মানে এরকম কিছু যে কই যাবি আজকে তোরা, এত রাত্রে এদিক যাচ্ছিস, আজকে তোদের বেঁচে বাড়িতে ফিরতে যেত তুলনা। এই ডাকটা শোনার পর রাসেল ভাই ওই একই কণ্ঠে বলেছে পিছনে তাকা, যদি সাহস থাকে একবার পিছিয়ে থাকা। এটা শোনার পর রাসেল ভাই সিয়াম একটু মানে ইসলামে সম্পর্কে জ্ঞান ধারণা ভালো ছিল এবং আমরা ভূতে ফেলে সব শুনে মানে ভালোই জ্ঞান ধারণা করছি যে না যাই হোক পিছনে তাকাবো না। তো আমরা পিছনে তাকাইনি রাসেল ভাই, খুব ভয় পাচ্ছি কৌশিক এমনি মানে সাহসী বেশি, ও তাও একটা ঢিল নিল, ঢিল নিয়ে পিছন দিক না থাকে পিছন দিক মানে ঢিল দিল মাথার ওর উপর দিয়ে ঢিল দিল, কিছু হলো না, একটু করে যাবো মনে হলো আশেপাশে বুঝছেন রাসেল ভাই যে প্রচুর ঝড় ঝড় শুরু হয়েছিল, এই অবস্থায় হঠাৎ করে আমরা মানে খুবই ভয় পেয়ে গেছি, জানি না কতটা খারাপ বর্জন ছিল রে, মানে হয়তো আমরা তো কোনো ক্ষতি করিনি কিন্তু কিসের জন্য যে আমাদের ই করছে এটা জানি না, এইভাবে সিএম বলল যে আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, আমাদের আটকাচ্ছিস কেন আমাদের যেতে দিচ্ছি না, তোরা এত রাত্রে আমার রাস্তা আটকিস, আমার রাস্তায় ঝামেলা করেছিস, তোদের আজ বেঁচে ফিরতে দেবো না, তো এইগুলো সিএম আর আমি জোরে জোরে আয়তন করছি মানে পড়া শুরু করলাম, তো হঠাৎ করে দেখি ঝড় ঠড় থেমে গেল আল্লাহর রহমত, পরে আমরা তিনজন বললাম যে না এইভাবে যাওয়া সম্ভব না দূর দিয়ে, পরে দূর দিছি দূর দিয়ে অর্ধেক রাস্তা আসছি মানে মানে যে জায়গায় অটো পাওয়া যায় ওই জায়গা পর্যন্ত আসার অর্ধেক রাস্তা আসছি, হঠাৎ করে আবার মানে মনে হচ্ছে পিছন থেকে প্রচুর কুকুর ঘিউ 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 করতেছে, তো এইটা শুনে মানে কুকুরের ঘিউ ঘিউ শুনে আমরা বুঝেছি যে না এত রাত্রে মানে তাও একসাথে বিশ ত্রিশটা কুকুর ঘিউ ঘিউ করলে যেরকম তাও ক্ষীণ সুর আসতেছে এটা মানে কোনো স্বাভাবিক কিছু না, তো আমরা সবই বলি যে না এখন আর পিছনে তাকাবো না, যা হবার হবে সামনে দৌড় দিব, তো এটা সবাই সামনে দৌড় দিয়ে আল্লাহ রহমতে রাস্তায় একটা জেলেকে পাই মানে রাত্রে মাছ ধরার জন্য বেরিয়েছে, ওনাকে বলি যে চাচা আমরা তো ভয় পাইছি তাই আমাদের একটু আগাই দেন, তোর জেলে আমাদের আগাই দেয় রাস্তা পর্যন্ত, এবং আমরা অটো নিয়ে বাড়ি ফিরে আসার পথে আমরা বাড়িতে না এসে আমাদের বাড়ি ফিরে আসার পথে একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার হুজুরের কাছে যাই, তো হুজুর আমাদেরকে বলেন যে আজকে রাত্রে তোমরা বাড়িতে যাও না, তোমাদের পিছনে খারাপ কিছু আছে এটা তোমাদের পিছনে সে মানে তোমাদের ক্ষতি করতে চায়, তো আমরা বললাম যে হুজুর আমরা কি করতে পারি, তোমরা আমাদের একটু সময় দাও আমি জানাচ্ছি, পরে হুজুর একটা আলাদা রুম থেকে আসলেন, আসলে বললেন যে এটা এসে একটা মানে কি বলে ওই যে পিসাস টাইপের যে খারাপ জিনিসগুলো আছে না ওই যে ওরকম টাইপের, এটা মানে সৎ অকারণে মানুষের ক্ষতি করে মানুষকে ভয় দেখায়, তো হুজুরের মানে আল্লাহর রহমতে হুজুরের পালিত জিন দ্বারা ওই জিনকে মানে পিসাস ওই খারাপ জিনটাকে হুজুর দূর করতে সক্ষম হয়েছেন, এবং আমাদের একটা তিন মানে তিন গ্লাসে তিন মানে গ্লাসের অর্ধেক করে পানি দিলেন, পানি কিছু দোয়া কালাম পরে মানে পানি পরে দিয়ে যেটা বলে আমাদের ভাষায় পানি পরে ওটা খাইতে দিলেন, ওটা খাইলাম, খাওয়ার পরে রাত্রে মাদ্রাসাতেই কাটালাম তেমন কোনো সমস্যা হয়নি, তারপর রাসেল ভাই আমরা আল্লাহর রহমতে সকালে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসার পর তিনজনেরই খুব জ্বর আসে, আমি জ্বরে সাত দিন বিছানায় শুয়েছিলাম, তো এটা আমার সাথে ঘটে গেছে খুবই মানে এই ঘটনার পর আমার আর মানে কখনো রাত্রে বাইরে হওয়ার মতো সাহস হয় নাই, আমি এখনো প্রাইভেট থেকে সময় আম্মু বা আব্বু যে কেউ আমাকে মানে প্রাইভেট থেকে আনে, তো রাসেল ভাই এই ছিল আমার স্টোরি, আমার কাছে আরো অনেক স্টোরি আছে, ইনশাল্লাহ এটা সিলেক্ট হলে বাকি স্টোরি গুলা অবশ্যই শেয়ার করবো, আর সিলেক্ট না হলেও সমস্যা নেই রাসেল ভাই আপনার প্রতি ভালোবাসা অভিরাম, আর যদি রাসেল ভাই ঘটনাটা সিলেক্ট হয় আমাকে অবশ্যই জানাবেন, আসসালামু আলাইকুম।
রাসেল ভাই আশা করি খুব ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। শ্রোতা মন্ডলী, আমি আজকে মোহাম্মদ রিফাত হাসান আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করব যেটা আমার জীবনের সাথেই ঘটে গেছে, এবং এটি একটি প্যারানর্মাল ঘটনা যার ব্যাখ্যা আমার কাছে নেই। তো আমার বাবা তখন সরকারি চাকরি করতেন, 2000 সাল। সরকারি চাকরি করার কারণে বাবা একটি সরকারি ফ্ল্যাটে থাকার সুযোগ পান, তো তখন আমরা সেই সরকারি ফ্ল্যাটে চলে যাই যেটাকে অনেকে সরকারি কোয়ার্টার বলে থাকেন, তো আমরা সেখানে থাকি, তো ওখানে প্রায় 4টা ফ্যামিলি ছিল একই বিল্ডিং এর মধ্যে, এবং বিল্ডিংটা ছিল 2 তলার একটা বিল্ডিং, তো সেখানে উপরের যে দুইটা ফ্লোর ছিল সেখানে আমি আমার ফ্যামিলি সহ থাকতাম এবং অপর পাশে আমার ঠিক অপোজিটে থাকতেন নীলার বাবা একজন মানুষ, তিনি তার ফ্যামিলি নিয়ে থাকতেন এবং নিচের দুই ফ্লোরে আরো দুইটা ফ্যামিলি ছিল। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অনুযায়ী প্রত্যেকটা বিল্ডিং এর ছাদ বন্ধ করে রাখা হতো তালা মেরে, তো কারণ বিল্ডিং এর ছাদের উপরে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল, যেমন তার একটা মোটর ছিল যেটা দ্বারা পানি তুলতো ট্যাঙ্কের মধ্যে, তো মোটরটা খুবই একটা দামি মোটর ছিল, তো ওইগুলোর জন্য একটা খুব ভালো ভালো দামি দামি ইনস্ট্রুমেন্ট যাতে কেউ নষ্ট না করে সেই জন্য ছাদের উপর তালা মেরে রাখা হতো। আর তখন চোর ডাকাতেরও একটা বড় ধরনের উৎপাত ছিল, তো সেটার জন্য দেখা যেত যে সরকারি কোয়ার্টার গুলোতে তখন প্রচুর পরিমাণে পাহারা দেওয়া হতো। রাতে দেখা যেত এক একটা বিল্ডিং এর চারপাশে সবসময় 24 ঘন্টা নাইট ডিউটিতে বিভিন্ন লোক থাকত, তো এমনকি মাঝে মাঝে সেখানে পুলিশরাও টহল দিত, তো একটা হাইলি সিকিউরড পরিবেশ ছিল সেটা, তো সেজন্য আমাদের খুব ভালো লাগতো এখানে থাকতে। তো হঠাৎ একদিন রাতে গরমের দিন ওই ছাদের উপরে আমরা যেটাতে থাকি আমাদের মাথার উপরে ছাদ, সেখানে ধপাধপ ধস ধস শব্দ শুরু হয়, ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে যে ছাদের উপর কেউ পড়ে যাচ্ছে লাফ দিয়ে বারে বারে, তো এরকম শব্দ হচ্ছে, ছাদে দৌড় ঝাঁপের শব্দ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। তো আমরা রাতের ঘুমাতে পারি নাই, তো আমরা নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা কি ছাদে মানুষ নিয়ে গেছেন কিনা, ছাদের তালা সবসময় দারোয়ানের কাছে যেহেতু থাকতো এই জন্য আমরা তাকে আগে ধরলাম। তো দারোয়ান বলল যে আসলে ভাই এরকম না, আমরা কখনোই ছাদে যাই না এবং ছাদের চাবিটা সবসময় আমাদের কাছে থাকে এবং আমরা রেখে দিই, ছাদে আপনারা যদি কোনো কিছু শুনে থাকেন সেটা হয়তো আপনারা ভুল শুনে থাকবেন, আপনাদের মনের ভুল হয়েছে। তো সেটা ভেবে নিয়ে আমরা ভাবলাম যে হয়তো হইতে পারে, তো আমরা আবার চলে গেলাম ওই দিন। পরের দিন ঠিক একই সময় ধরেন রাত 12টার পর থেকে এই প্রবলেম হওয়া শুরু হয়, ছাদের উপরে প্রচন্ড দৌড় ঝাঁপ শুরু হচ্ছে। এখন বর্তমানে যেটা হচ্ছে যে নুপুরের শব্দ শোনা যাচ্ছে ছাদের উপর থেকে, তা আমরা অবাক হয়ে গেলাম যে ছাদের উপর এরকম দৌড় ঝাঁপ, আবার মাঝে মাঝে নুপুরের শব্দ শুনতেছি, এগুলো কি? তারপরে আমরা আবার ওই দারোয়ান চাচার কাছে যাই এবং তাকে খুব ভালো করে জিজ্ঞেস করি যে আসলে বলেন তো কি হয়েছে ছাদের উপরে, তো তিনি কিছুই বলতে পারেন না। তিনি বলেন যে আচ্ছা বারবার আমার কাছে আপনারা নাও আসতে পারেন, আপনারা চাইলে একটা কপি এক কপি চাবি রেখে দিন আপনার কাছে কারো কাছে একজনের কাছে এবং দায়িত্ব নিয়ে ছাদটা খুলে দেখবেন যে কি হয়। তো সেই মোতাবেক নীলার বাবা একটা চাবি নিয়ে রাখলেন, চাবি নিয়ে নীলার বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখবো যে ছাদের উপর কি হয়। তো সেদিন নীলার বাবা একটা সিগারেট ধরালেন, সিগারেট ধরিয়ে সেটা টানতে টানতে তিনি ছাদের উপরে উঠলেন। সিঁড়ি বেয়ে ছাদের উপরে ওঠার পর তিনি যখন দরজা খুলতে যাবেন তখন তিনি সেই সাউন্ডটা বুঝতে পারলেন যে ওখানে শব্দ হচ্ছে। তো তিনি দরজা খুললেন, খুলে তিনি যেটা দেখলেন খুবই অবাক হয়ে গেলেন দেখে। তিনি দেখলেন যে ছাদের উপরে আমাদের বাসার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল যেটা প্রায় অনেক লম্বা, প্রায় আপনার এটা 6 থেকে 7 তলা একটা বিল্ডিং এর সমান লম্বা কৃষ্ণচূড়া গাছ। তো ওই গাছের উপরে একবারে উপরের দিকে 5টা মেয়ে, সাদা ফ্রক পরা মেয়ে, তারা বসে আছে গাছের উপরে। তারপর তাদের মধ্যে থেকে দেখলো যে একজন লাফ দিয়ে ছাদের উপর পড়ে গেল, পড়ে সেখানে সে হাঁটা শুরু করলো, আরেকজন লাফ দিল এবং সেও একইভাবে পড়লো এবং সে নাচা শুরু করলো। তো দেখলো যে একজনের পায়ে নুপুরও আছে, তো তিনি তখন ছিল জ্যোৎস্না রাত, ঝকঝকে জ্যোৎস্না সব দেখা যায়, তো তিনি দেখলেন ভালো করে যে তাদের চেহারা দেখার চেষ্টা করলেন এবং তিনি দেখলেন যে লম্বা চুলের এই মেয়েগুলার চুলের যে রংটা ছিল সেটা বাঙালিদের মতো ছিল না, তাদের গায়ের রং চোখ কোনো কিছুই বাঙালিদের মতো ছিল না, বরং দেখতে অনেকটা ইউরোপিয়ানদের মতো দেখা যেত, ইউরোপিয়ান মহিলাদের মতো। তো এই যুবতী মেয়েগুলো এই ছাদের উপরে দৌড় ঝাঁপ করতেছে এরকম। তো এটা দেখার পর নীলার বাবা সিগারেট ধরালেন, ধরিয়ে তিনি দৃশ্যটা দেখার চেষ্টা করলেন ভালো করে যে এর পরবর্তীতে কি হয়, তিনি কৌতূহল ভরে সেটা দেখতে থাকলেন এবং আস্তে আস্তে একটু ভয় পেতে থাকলেন যে এটা কারা, এরা কিভাবে আসলো এখানে। তো একটা কথা বলে রাখি যে নীলার বাবা কখনো প্যারানরমাল এই বিষয়গুলোতে উনি বিশ্বাস করতেন না। তো তিনি ধরে নিয়েছিলেন যে এরা হয়তো কোনো একটা বিশেষ শ্রেণীর চোর টোর হবে যারা এখানে আসছে। তো তিনি তাদেরকে ধরার জন্য একটা লাঠি নিয়ে যখন দৌড় তাদের কাছে অ্যাপ্রোচ করতে গেলেন, তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠল যে দেখ দেখ শালা আগুন নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য, ধর শালাকে ধর। এগুলো বলা শুরু করলো তারা নিজেদের মধ্যে, এবং তখন নীলার বাবা ছাদের মাঝখানে ছিল, তাকে ধরার জন্য তারা দৌড়ে এই নীলার বাবার কাছে আসা শুরু করলো। তো নীলার বাবা এটা দেখে খুব ভয় পেয়ে গেলেন, তাদের গলার আওয়াজ শুনে এত জোরে জোরে বলতেছিল, মাইকের মতো শব্দ করে বলতেছিল। তো এটা শুনে তিনি খুব ভয় পেয়ে গেলেন। তিনি দেখলেন যে তারা তাদের মুখ বের করে ফেলছে এবং মুখ থেকে দেখা যাচ্ছে যে লম্বা লম্বা দাঁত আছে তাদের, চিকন চিকন লম্বা লম্বা দাঁত, ওগুলো দিয়ে তারা নীলার বাবাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছিল, দৌড়িয়ে আসতেছিল তার কাছে। তো নীলার বাবাও খুব জোরে একটা দৌড় দিলেন, তিনি দৌড় দিয়ে ছাদের উপরে যে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলেন, এবং একটা সময় সিঁড়ির মধ্যে কোনো একটা জায়গায় হোঁচট খেলেন এবং সিঁড়ি থেকে তিনি পড়ে গেলেন। পড়ে গিয়ে খুব ব্যথা পেলেন এবং ওই জায়গাতে তিনি বেহুশ হয়ে গেলেন পড়ে যাওয়ার পর। তা আমরা এই শব্দগুলো শুনলাম, শব্দগুলো শোনার পর আমরা নীলার বাবার কাছে গেলাম। তো তিনি অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল এবং খুব ইনজুর্ড অবস্থায় ছিলেন, তারপর তাকে হসপিটালে নেওয়া হলো এবং পরের দিন সকালে তিনি আমাদের এই পুরো ঘটনাটা বললেন। তা আমরা ভাবলাম যে হয়তো উনি কি না কি বলছেন, তখন আমাদের বিশ্বাস হয়নি বিষয়টা। তো যাই হোক, ওই দরজাটা পরে আর কেউ খুলেনি, ওটা খুবই ভালো করে বন্ধ করে দেওয়া হলো ছাদের দরজাটা তালা দিয়ে। তা আমাদের বিশ্বাস না হলো, পরবর্তীতে আমরা বিষয়টা বিশ্বাস করি, কারণ এর কয়েকদিন পর দেখা গেল যারা উপরের ফ্লোরে ছিল সবার জানালাতে ধপাধপ শব্দ শুরু হতে থাকলো, মনে হতো যে দালানার মধ্যে কেউ থাপ্পড় দিচ্ছে, এরকম একটা শব্দ হতে থাকলো। তো এই থাপ্পড়ের শব্দ শুনে, এই থাপ্পড়টা শুরু হতো রাত ১২টার থেকে, তো এই থাপ্পড়ের শব্দ শুনে আমরা খুবই বিরক্ত হয়ে গেছিলাম এবং আমরা দারোয়ানকে বলতাম যে কে এই কাজটা করে। তো আমরা এটা খুবই কনসার্ন হয়ে গেলাম, আমরা তারপর উপজেলা নির্বাহী অফিসারকে জানালাম যে এরকম ঘটনা হচ্ছে, কেউ আমাদেরকে এভাবে অ্যাটাক করতেছে, আপনি এখানে পুলিশ মোতায়েন করেন। তো তিনি কথা মতো ওখানে পুলিশ মোতায়েন করলেন, সিকিউরিটি বাড়ালেন, কিন্তু এরপরেও এত সিকিউর থাকা অবস্থাতেও দেখা গেল যে এই ঘটনাটা হচ্ছে, আমাদের জানালাগুলোতে এরকম খুব জোরে জোরে থাপ্পড় দিত কেউ। তো আমরাও খুব বিরক্ত হয়ে যেতাম, এবং প্রতিদিনই রাত ১২টার পর থেকে এই ঘটনাগুলো হতো। এবং তারপরে কিছুদিন পরে আবার ছাদের সেই যে ঘটনাটা, ছাদের উপর ধপাধপ শব্দ, সেটাও বেড়ে গেল। তো এরকম প্রচন্ড শব্দ, ধপাধপ শব্দ, এইগুলোর পরে আমরা আসলেই অনেক ভয় পেয়ে গেলাম। তো যাই হোক, তারপরে একদিন হুজুর আসলেন, ওনাকে আমরা ভাবলাম যে হয়তো হুজুর যদি কিছু করতে পারেন, কারণ তখন আমাদের কাছে মনে হয়েছিল যে বিষয়টা হয়তো প্যারানরমাল কিছু হবে। তো হুজুর আসলেন এবং তিনি একটা পানি টানিতে কিছু পরে সেটা বাড়ির চারপাশে ছিটিয়ে দিলেন, বাস কয়েকদিন শব্দ বন্ধ হয়ে গেল কয়েকদিনের জন্য। তো মাঝখানে খুব বড় একটা লোডশেডিং হলো, আমার বাবা চিন্তা করলেন যে আজকে যেহেতু লোডশেডিং তাই সব দর জ্বালানা খুলে ঘুমাবেন। তো ঠিক তার বেডের পাশে একটা জ্বালানা ছিল, তিনি সেটা খুলে ঘুমাতে থাকলেন, এবং রাত একটার সময় একটা ভয়ঙ্কর ঘটনা হলো। আমার বাবা ঘুমিয়েছিলেন, তো ঘুমের মধ্যে ওই জ্বালানার বাইরের থেকে একটা লুমস কিছু একটা বাবার ডান হাত ধরে জোরে টান দিল, টান দিয়ে তাকে জ্বালানার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তা আমরা দেখলাম জ্বালানার বাইরে কিছু একটা তাকে টানার চেষ্টা করতেছে। তো বাবা ওখানে চিল্লানি শুরু করলো, তখন মাও সেখানে চলে আসলো, তো ওই জিনিসটার থেকে তাকে ছোটানোর চেষ্টা করলো। তো আমিও সেখানে ছিলাম, নিজের চোখে দেখলাম যে একটা লম্বা লুমস হাত, লম্বা লম্বা নখ ছিল ওইটার, ওটা বাবাকে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু somehow this thing failed. তো তারপর আমরা যখন লাইট নিয়ে ওটার মুখে লাইট ধরার চেষ্টা করলাম, তখন দেখলাম যে ওটা আর ওখানে নেই, হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল, কেমন ধোঁয়ার মতো সেটা উধাও হয়ে গেল। তো আমরা খুব ভয় পেয়ে গেলাম, বিষয়টা দেখার পর আমরা খুবই খুবই ভয় পেয়ে গেলাম। এর তিন থেকে চার দিন পর আরো একটা ভয়ঙ্কর ঘটনা হলো। তখন আমি আর আমার ভাই বাসায় ছিলাম। আমার বাবা মা দুজন গ্রামে গিয়েছিলেন ধানের কাজ করার জন্য। তো আমরা বাসায় ছিলাম এবং হঠাৎ রাতে আমি শুনলাম যে আমি ভাইয়ের সাথে ঘুমিয়েছিলাম, তখন শুনলাম যে একটা শব্দ হচ্ছে আমাদের গোসলখানায়, একটা শব্দ হচ্ছে। তো একটু পরে আমি ভালো করে শুনলাম, বুঝতে পারলাম যে একটা শাওয়ার, কেউ হয়তো শাওয়ার জুড়ছে। তো জোড়ার পরে এই শব্দটা হচ্ছে, হয়তো কেউ গোসল করতেছে। তো আমি আরো কাছে গেলাম বাথরুমের। তো কাছে যাওয়ার পরে বাথরুমের দরজার কাছে গেলে শুনলাম যে ওখানে একজন মহিলা গুনগুন করতেছে, গান করতেছে আর শাওয়ারে গোসল করতেছে। তো আমি দরজায় টোকা দিলাম কয়েকটা, তারপর ওই শব্দটা বন্ধ হয়ে গেল। তারপর আমি দরজাটা খুললাম, দেখলাম শাওয়ার নিজের মতো চলতেছে, বাট সেখানে আর কেউ নেই। তো এরকম হইতে পারে যে আমি হয়তো ভুলে শাওয়ার টাওয়ার অন করে রেখে আসছিলাম, কিন্তু যদি সেটাই হয় তাহলে সেখানে কেন এরকম গান শুনবো আমরা, একটা মহিলা কণ্ঠ কেন শুনবো? তো এই বিষয়গুলা খুবই ভয় পেয়ে গেলাম আমি এটা দেখার পরে। তো এরকম একটার পর একটা ঘটনা হতে থাকলো, প্যারানর্মাল ঘটনা, যেগুলোর এক্সপ্লেনেশন আমাদের কাছে ছিল না। তো আমার মা একবার দেখলেন যে একটা শিশু, একটা কালো কুচকুচে শিশু রান্নাঘরে দৌড়াদৌড়ি করতেছে মাঝরাতে। তো মা যখন টয়লেটে যাবেন তখন তিনি এটা দেখে খুব ভয় পেয়ে গেলেন যে এটা কি দৌড়াদৌড়ি করতেছে। তিনি যখনই এটার দিকে লাইট অন করলেন রান্নাঘরে, তখন তিনি দেখলেন যে ওটা নেই, ওটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তারপর তিনি আবার টয়লেটে গেলেন, টয়লেটে গিয়ে যখন তিনি টয়লেটের কাজ করবেন তখন তিনি দেখলেন যে টয়লেটের ভেতরে ওই শিশুটা ওইখানে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে দিয়ে আমার আম্মুর কাছে আসার চেষ্টা করতেছিল। তারপর তিনি টয়লেটে সেটা দেখে আরো ভয় পেয়ে গেলেন যে এটা টয়লেটে কিভাবে আসলো এটা। তো তিনি তারপর টয়লেট থেকে বের হয়ে গেলেন। তো এরকম ভয় দেখানো শুরু করলো, যেটাই ছিল সেটা আমাদেরকে ভয় দেখানো শুরু করলো যাতে আমরা জায়গাটা ছেড়ে চলে যাই। তো শেষ পর্যন্ত আমরা ওটা থাকিনি সেখানে, ওখান থেকে চলে আসলাম। আমরা চলে আসার পরে আমাদের একজন পরিচিত রিলেটিভস ওইখানে থাকা শুরু করলো। তো ওই রিলেটিভস তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের দুইটা আছে, একটা ছেলে একটা মেয়ে ছিল। তো ভালো দিনকাল যাচ্ছিল, খুবই সুন্দর একটা সুখী পরিবার ছিল সেটা। কিন্তু ওই বিল্ডিং এ আসার পর থেকে তাদের মধ্যে প্রবলেম শুরু হয়, পারিবারিক দ্বন্দ্ব কোলাহল এগুলো অনেক বেশি শুরু হয়ে যায়। এবং একটা সময় আমরা জানতে পারি যে ওই বিল্ডিং এ যে দুইজন দম্পতি ছিল তারা একজনের গায়ে আরেকজন আগুন আপনার পেট্রোল ঢেলে দেয়, পেট্রোল ঢেলে দিয়ে সুইসাইড করে ফেলে আগুন লাগিয়ে। তো এটা খুবই মর্মাহত একটা মর্মান্তিক ঘটনা ছিল। তো এরপরে আসলে ওই বাসাটাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এত বেশি বেড়ে যায় যে তখন আর ওইখানে কেউ আসতে চায় না। ওই যে পুরো ফ্ল্যাটের ওই অংশটাতে যেখানে আমরা থাকতাম ওখানে কেউ থাকতে চাইছিল না, কেউ থাকতেও পারতো না, কারণ খুবই একটা বাজে একটা বিল্ডিং ছিল সেটা। তারপর ওখান থেকে সবাই ফেরত চলে আসে। তো এই যে একটা বাজে অভিজ্ঞতা, এটা বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে আমাকে দুর্বল করে রাখছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি। তো রাসেল ভাই, এটাই আমার ঘটনা ছিল। যদি ভালো মনে হয়, যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আপনি বিনা দ্বিধায় এটা শেয়ার করতে পারেন।
তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। নাম সাদিত, লোকেশন মিরপুর এক ঢাকা। তার প্রতি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং আপনি সবসময় যেন ভালো দলে থাকেন তার আশাই সবসময় করি। আমি ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা, আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন, আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। আমার বাসা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা হাজি রোডের কোন একটি স্থানে। জায়গাটি সকলের খুব চেনা জানার কথা, তাই আর বলতে পারছি না। মূলত একেবারে টপ ফ্লোরে ছাদের নিচেই আমাদের বাসা। এই বাসাটিতে ওঠার পর প্রথম কয়েক মাস খুব ভালোভাবেই কেটে যায়। আস্তে আস্তে শুরু হয় খুবই ভয়াবহ ঘটনা। প্রতি রাতে একটি সময় রাত একটা বেজে 15 বা 20 মিনিট হলেই শুরু হতো ভয়ানক ঘটনা। ছাদের ওপর মনে হতো কেউ দৌড়াচ্ছে, কেউ নূপুর পায়ে হাঁটছে, মার্বেল ছুটছে, খেলছে, মনে হতো ছোট ছোট ইটের টুকরো আকাশ থেকে এসে পড়ছে। এমনভাবে নিয়মিত ঘটনাগুলো চলতে থাকে। কয়েকটা দিন যাওয়ার পর ছাদের শব্দ তো চলতেই থাকে, কিন্তু প্রতিদিন বারান্দার গ্রিলে একটি করে বেশ শক্ত কিছু দিয়ে বাড়ি দেয়া হতো, যেটি খুব বেশি সাহসী ছিলাম বলেই ভয় পেতাম, আবার নিজেকে বুঝ দিয়ে ঘুমিয়েও পড়তাম। এখন বলবো আমাদের সাথে এবং আমার ছোটবেলার বন্ধু মাহিম এবং আমার চাচাতো ভাই রোহান এবং তার সাথে তিনজনের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। তারিখটি ছিল 4 অক্টোবর 2020। আমার আপন ফুপু বেশ কিছুদিন ধরে হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন। 4 অক্টোবর তিনি 11:46 শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যান। ইতিমধ্যে বাসায় ফোন চলে আসে, সকলে কান্নায় ভেঙে পড়ে। আমার ফুপু ছিল ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট এবং আমাদের বিল্ডিংটি ছিল খুবই বড়, বেশ বড় জায়গা নিয়ে বিল্ডিং এ তৈরি হয়, যার জন্য আমাদের বড় চাচু ফোন করে বলে যে ফুপুর লাশ নিয়ে আসছে বিল্ডিং এ। যেই কথা সেই কাজ, সকলে চলে আসতে থাকে আমাদের বাসায়। আমি ফোন করে আমার চাচাকে, আমার চাচাতো ভাই রোহান এবং মাহিমকে চলে আসতে বলি, ওরাও খুব দ্রুততার সাথে চলে আসে বাসায়। বাবা বলাতে তিনজন মিলে চলে যাই পাশের মসজিদে লাশের খাটিয়া আনতে। ইতিমধ্যে আমরা যাই এবং তিনজন মিলে খাটিয়াটি নিয়ে আসি এবং ধুলোবালি থাকায় সেটি তিনজন মিলেই পরিষ্কার করি। সবকিছু শেষে অপেক্ষা লাশের, সে অ্যাম্বুলেন্সের। আগেই বলে রাখি, আমরা তিনজন এসব অলৌকিক জিনিস দেখার জন্য ছোটবেলা থেকেই অনেক উৎসাহিত থাকতাম। নিয়তের নাম বরকত। আমরা তিনজন সহ মসজিদের ইমাম সহ আরো পরিবারের কিছু সদস্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমি ছিলাম ঠিক লাশ খাটের মাথা বরাবর পেছনে। আমি ঠিক কিছুক্ষণ পর ফিল করছিলাম আমার পিঠের পেছনে আগুনের তাপে পুরো ছাই হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে পেছনে তাকাই এবং বিশ্বাস করতে পারি নাই জীবনে যা দেখার তীব্র ইচ্ছা ছিল তাই ঘটছে চোখের সামনে। এখনো কথাগুলো লিখতে গিয়ে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি পিছে ফিরে দেখি 7-8 ফুট লম্বা একটি আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি তখনই চিৎকার করে উঠি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনিসটি সেকেন্ডের মধ্যে এক লাফে 17-তলা বিল্ডিং এর ছাদে চলে যায় এবং সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে 4-5 মিনিটের রাস্তা বোটানিক্যাল গার্ডেনের দিকে চলে যায় এবং হাওয়াতে মিশে যায়। সাথে থাকা আমার ভাইরা, আমার বন্ধু এবং ইমাম খুব ক্লিয়ারলি দেখতে পায়। সেই রাত থেকে আমার এবং আমার চাচাতো ভাই রোহান এবং তার বন্ধু মাহিমের অনেক জ্বর চলে আসে। যেহেতু তিনজন একসাথে দাঁড়িয়েছিলাম, কাহিনী এখানে শেষ হতে পারত কিন্তু হল না। 2-3 দিন ভালোভাবে যায়। কিছুদিন পর রাতের বেলা ঘুমাতে সেই ছাদে সেই শব্দগুলো আমি শুনতে পেতাম এবং কিছু কর্মকাণ্ড এবং মাঝখানে ঘ্রাণ পেতাম। মনে হচ্ছে কেউ গরম তেলে মাছ ফ্রাই করছে, পরোটা ভাজছে, ডিম ভাজছে, কিন্তু আমার রুমের আশেপাশে কোনো রান্নাঘর নেই। এভাবে মনের ভুল ভেবে উড়িয়ে দেই। কিন্তু একদিন রাতের বেলা আবারও ঘটে যায় আমার সাথে সেই ভয়াবহ ঘটনা। সেদিন ছিলাম আমি একা রুমে, আমার অনেক রাত জাগার অভ্যাস। সেদিন রাতেও শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎই গরম তেলে মাছ ভাজার এবং ডিম ভাজার ঘ্রাণ পেতে থাকি। হঠাৎই খেয়াল করি জানালার দিকে সেই আগুনের লম্বা অবয়বটি দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল জানালা ভেঙে আমাকে মেরে ফেলবে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকি। পাশের রুম থেকে বাবা মা বোন চলে আসে, সবকিছু খুলে বলি, অনেক সুরা পড়ে ফু দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। পরের দিন হুজুর এসে সবকিছু শুনে বলেছিল ঘরের ভেতর প্রবেশ করতে পারিনি, যার জন্য কিছু করতে পারিনি, হয়তো বেশ বড় বিপদ হতে পারত। এরপর অনেক কিছু করে হুজুর বাসার চারপাশে চার কোনায় পেরে গেঁথে দিয়ে চলে যান এবং বলেন এগুলোর বসবাস খোলা আকাশের নিচে, তার জন্যই রাত হলেই এসব শব্দ নেমে আসে। এখন আল্লাহর রহমতে ভালো আছি। আজ এখানেই শেষ করছি। দোয়া করবেন আমার জন্য। ভূত ডট কম দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। যারা এতক্ষণ শুনছিলেন রবিবারে, যারা আমাদের ঘটনা আগ্রহ নিয়ে শুনেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত ডট কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।